شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال عليه الصلاة والسلام: المؤمنون هينون لينون كالجمل الآنف، إن قيد إنقاد وإن أنيخ على صخرة استناخ. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو بزرگو عزیزو، بہت دھیان توجہ اور دل و دماغ کھول کر یہ بات سمجھنی ہے کہ زندگی میں پورے دین کے آنے کے کیا اسباب ہیں اور زندگیوں سے دین کے نکلنے کے کیا اسباب ہیں. جب تک اس پر غور نہیں کیا جائے گا، ہر شخص ایک نئی کوشش زندگیوں میں دین کے لانے کی اور ایک نئی محنت دین کو زندہ کرنے کی اس کوشش میں لگا رہے گا. ہر وہ عمل جو سنت سے ہٹا ہوا ہے، اس پر اللہ رب العزت کی طرف سے ہدایت کا اور نصرت کا اور تائید کا کوئی وعدہ نہیں ہے. اللہ رب العزت نے قیامت تک حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سنت دعوت اور سنت عبادت اور سنت عادت، ان تین لائن سے سنتوں کو قیامت تک کے لیے نہ بدلنے والا ضابطہ بنا دیا ہے. جس طرح چاند اور سورج سمجھے جاتے ہیں کہ یہ روشنی پہنچانے کے ضابطے ہیں، یہ ممکن ہے کہ سورج ہو روشنی نہ ہو، لیکن خدا کی قسم یہ ممکن نہیں ہے کہ صحیح اصول کے ساتھ دعوت اللہ امت کے اندر موجود ہو اور ہدایت نہ ہو. یہ ممکن ہے کہ سورج ہو روشنی نہ ہو، یہ ممکن نہیں ہے کہ دعوت اللہ کی محنت ہو اور ہدایت نہ ہو. اس لیے بہت غور اور توجہ سے، بلکہ دلوں سے اس بات کا فیصلہ کرنا ہے کہ اللہ رب العزت نے قیامت تک دعوت اللہ کو ہدایت کا، تربیت کا، تزکیے کا اور اصلاح کا یقینی راستہ قرار دیا ہے. اللہ رب العزت نے تاکید کے ساتھ فرمایا ہے: جو ہمارے راستے میں محنت کریں گے، ہم انہیں ہدایت البتہ ضرور دیں گے. मेरे दोस्त बुजुर्ग आजी दो, इसका फैसला कि कौन सा तरीका और कौन सी मेहनत पर अल्लाह की तरफ से हिदायत का वादा है, इसका फैसला सिर्फ सहाबा इकराम की और अंबिया अलैहिस्सलाम की मेहनत और नकल हरकत, यही इसका फैसला करेगी। इसलिए बहुत खुलासे के तौर पर ये बात अर्ज है कि जब तक उम्मत दावत और इबादत इन दोनों को जमा किए हुए थी, उस वक्त तक उम्मत पूरे दीन पर बैतबार मजमूए के कायम थी। जब उम्मत में से दावत निकल गई सिर्फ इनफरादी आमाल पर इक्तिफा कर लिया गया, तो दावत के छूट जाने से उम्मत बातिल अकायद, बातिल इबादत, बातिल मामलात, बातिल अखलाक और बातिल माशरे और बातिल तहजीब की तरफ मदऊ हो गई। इसमें कोई शक नहीं कि दावत और इबादत दोनों को मुसलसल जमा रखने वाला शख्स सबसे अच्छे दीन वाला होगा। ये कुरान का एक फैसला है और ताकीद के साथ फैसला है कि अल्लाह ने फरमाया है उस शख्स से अच्छा दीन किसी का हो नहीं सकता जो दावत और अमल दोनों को इकट्ठा जमा रखे। उलमा ने लिखा है कि कुरान में ये जुमला कि उससे अच्छा दीन हो किसका सकता है जो दावत देते हुए अमल करे, ये जुमला इस्तेफ़ाम इनकारी है जो ताकीद का मायना दे रहा है। उलमा जानते हैं कि इस्तेफ़ाम इनकारी कलाम को इंतहाई मुअक्कद और यकीनी बनाने के लिए इस्तेमाल किया जाता है। कुरान साफ तौर पर यह कह रहा है कि दावत और अमल दोनों को जमा करने वाले से अच्छा दीन किसी का नहीं होगा। ऐसे लोग अपने आप को मुसलमान साबित कर सकेंगे बेतबार अकायद के, बेतबार इबादत के, बेतबार मामलात के, बेतबार अखलाक और माशरे के। आगे फरमाया है वक़ाल इन्नी मिनल मुस्लिमीन के ऐसे ही लोग हैं जो अपने आप को जिंदगी के तमाम शोबों के एतबार से अपने आप को मुसलमान साबित करें।
नहमदुहु व नुसल्लि अला रसूलिहिल करीम अम्मा बाद। मोहतरम दोस्त बुजुर्ग उन्नी बोलें जे खूब ध्यान संगे एवं दिल दिमाग के खुले कथा सुनते होबे, ना ना होले मेरे मोहतरम दोस्त बुजुर्ग কথাটা আমরা বুঝতে পারবো না। এই জন্য খুব ধ্যানের সঙ্গে মনোযোগের সঙ্গে এই কথাটা শুনতে হবে যে পুরা জিন্দিগি পুরা দিন আমাদের জিন্দিগিতে আসার পুরা দিন আসার কি আসবাব কি ব্যবস্থা এবং দিন পুরাপুরিভাবে জিন্দিগি থেকে বাইর হয়ে যাওয়ার কি আসবাব এটা বুঝবার জন্য খুব ধ্যানের সঙ্গে কথাবার্তা শুনতে হবে। বলেন যে ভাই মেরে মহতরম দোস্তার বুজুর্গ, মানুষ বিভিন্ন রকমের চিন্তা করে, বিভিন্ন রকমের চেষ্টা করে, নতুন নতুনভাবে বিভিন্ন রকমের মেহনত আবিষ্কার করে জিন্দিগিতে দিন আনবার জন্য। কি করে মানুষের জিন্দিগিতে দিন আসে এর জন্য বিভিন্ন রকমের চিন্তাধারা, বিভিন্ন রকমের নতুন নতুন মেহনত মানুষ আবিষ্কার করে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, দিন আসার জন্য যেটা আল্লাহ পাকের অপরিবর্তিত নিয়ম এবং ধারা, যেটা কখনো পরিবর্তন হবে না আর যেটার কোনো যে ধারা কখনো বদল হবে না, সেটা হলো মেরে মহতরম দোস্তার বুজুর্গ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আল্লাহ পাকের যে ওয়াদা, যে মদদ এবং নুসরত এবং সাহায্যের সাহায্য বলে যে এটা এমন একটা আল্লাহ পাকের নিয়ম, কিয়ামত পর্যন্তের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের সুন্নতকে আল্লাহ তালা এটার সঙ্গে আল্লাহ তালার বাদা সংযুক্ত করছেন এবং এটার সঙ্গে আল্লাহ তালার সাহায্য এবং নুসরতকে আল্লাহ তালা সংযুক্ত করছেন। এর ব্যতিক্রম আল্লাহ তালা কখনোই করবেন না। মের মহাতরাম দোস্তার বুজুর্গ বলেন যে ভাই সহি উসুলের সঙ্গে দাওয়াত ইলাল্লাহর মেহনত হয় তো আল্লাহ পাকের এটার সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা যে আল্লাহ তালা অবশ্যই হেদায়ত দিবেন। মানুষের জিন্দগিতে হেদায়ত, মানুষের তরবিয়ত এবং মানুষের তজকিয়ার ইসলাম এই সব কিছুর সম্পর্ক দাওয়াত ইলাল্লাহ এই মেহনতের সঙ্গে। আর এই মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মেহনত থেকেই এই জিনিস প্রমাণিত হয় যে এটার মধ্যে আল্লাহ তাআলা মানুষের জিন্দগির হেদায়ত এবং তরবিয়ত তজকিয়া ইসলাহ সব জিনিস আল্লাহ তাআলা এটার সঙ্গে রাখছেন। এই জন্য মেরে মহাতরাম দোস্তার বুজুর্গ এই কথা একেবারে প্রমাণিত যে সুন্নাত এবং সহি ওসুলের সঙ্গে দাওয়াত ইলাল্লাহ এটাই একমাত্র দিন আসার একমাত্র রাস্তা, হেদায়তের একমাত্র রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বড় তাকিদের সঙ্গে বলছেন কি যারা আমার রাস্তায় মেহনত করবে তো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়ত দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অত্যন্ত তাকিদের সঙ্গে এই কথাগুলো বলছেন যে আল্লাহর রাস্তার মেহনতের সঙ্গে আল্লাহ তাআলা হেদায়তকে সংযুক্ত রাখছেন। এই জন্য মেরে মহাতরাম দোস্তার বুজুর্গ বলেন যে দাওয়াত ইলাল্লাহ এটা এমন এক জিনিস, আল্লাহ পাকের দিকে দাওয়াত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাওয়াতের লাইনে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইবাদতের মধ্যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদত হিসাবে। তো সুন্নতে দাওয়াত হোক, চাই সুন্নতে ইবাদত হোক এবং চাই সুন্নতে আদত হোক, এইটার সঙ্গে আল্লাহ তাআলা সমস্ত সব রকমের ওয়াদা এমনভাবে সংযুক্ত সম্পৃক্ত যে এটার ব্যতিক্রম হইতে পারে না। উনি বলেন যে সূর্য আসে কিন্তু আলো নাই, এটা হইতে পারে? সাধারণত দেখা যাচ্ছে সূর্য দ্বারাই আলো হয়, আলোকিত হয়, সূর্যই আলো দিতেছে। তো উনি বলেন যে সূর্য আসে কিন্তু আলো নাই, এটা হইতে পারে, কিন্তু সহি উসুলের সঙ্গে দাওয়াত সুন্নত মোতাবেক দাওয়াত সুন্নতের মধ্যে যে জিনিস আসে সেটার সেই অনুযায়ী দাওয়াত আর এইটার পরে হেদায়ত হবে না, আর এটার প্রতি এই মেহনতের পরে জিন্দগিতে দিন আসবে না, এটা হইতে পারে না, এটার ব্যতিক্রম হইতে পারে না। তো এই জন্য মেরা মহাতরাম দোস্তার বুজুর্গ বলেন যে যখন এই দাওয়াতের মেহনত মজমুইভাবে দাওয়াত আর এবাদতকে উম্মত করতেছিল, দাওয়াত এবাদত দুটোটাকে একসঙ্গে তারা দুটোটাকে নিয়ে চলতেছিল, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে তার চেয়ে উত্তম দিন কার হইতে পারে, কে যে দাওয়াত এবং আমলকে সমন্বয় করে চলে, দাওয়াত আর আমল একসঙ্গে নিয়ে চলে। এবং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রশ্ন করতেছেন, মানে ইনকারের সুরতে প্রশ্ন করতেছেন, এমন নয় কি, এমন নয় কি? তো এমন নয় কি যে এই ধরনের যে কথা বাক্য ব্যবহার করা হয়, ওলামায়ে কেরাম বলেন ইস্তেফহামে ইনকারি বলে আরবি ভাষায় এটাকে। তো ইস্তেফহামে ইনকারি দ্বারা উদ্দেশ্য হল যে বাক্যটাকে, কথাটাকে অত্যন্ত তাকিদপূর্ণ করা যে এরকমই, এর ব্যতিক্রম নয়। তো আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে যে যার কথা, যার যে দাওয়াতের সঙ্গে আমলকে সমন্বয় করে চলতেছে তার চেয়ে উত্তম দিন আর কারো হইতে পারে না। তার চেয়ে উত্তম দিন কি আর কারো হবে যে আমলের সঙ্গে দাওয়াতের মেহনতের সঙ্গে আমলকে মিলায় চলতেছে? এবং এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে হ্যাঁ, এরকম ব্যক্তি যে আমল আর দাওয়াতকে সমন্বয় করে চলে তো সেই নিজেকে মুসলমান করে দাবি করতে পারে, সেই প্রকৃত মুসলমান। তো মেরে মহাতরম দোস্তার বুজুর্গ, উম্মত এক জমানায় দাওয়াত আর আমলকে, ইবাদতকে একসঙ্গে নিয়ে চলতেছিল, আর এরপরে এক জমানা আসলো কি যখন কিনা যে দাওয়াতকে আলাদা করে দেওয়া হলো, মানুষ ইনফিরাদি আমল নিয়ে ব্যক্তিগত ইবাদত বন্দিগির উপরে সন্তুষ্ট হয়ে গেল, দাওয়াতের আমলকে ছেড়ে দিল। তো যখন দাওয়াতের আমলকে ছেড়ে দিল আর ব্যক্তিগত ইনফরাদি আমল, ব্যক্তিগত ইবাদত বন্দিগির উপরে সন্তুষ্ট হয়ে গেল, তো এই ব্যক্তিগত ইবাদত বন্দিগি কখনোই বাতিলের হামলা থেকে তার আকিদাকে রক্ষা করতে পারবে না, তার ইবাদতকেও রক্ষা করতে পারবে না, তার মুআমালাতকে, তার মুআশারাতকে এবং তার তাহজিবকে, তার আখলাককে, কোনো জিনিসকে সে বাতিলের হামলা থেকে, বাতিলের আক্রমণ থেকে কখনোই সে রক্ষা করতে পারবে না। আকায়েদের মধ্যে বাতিল ঢুকবে, ইবাদতের মধ্যে বাতিল ঢুকবে, মুআশারাতের মধ্যে বাতিল ঢুকবে, মুআমালাতের মধ্যে বাতিল ঢুকবে এবং তার আখলাকের লাইনে এখানেও বাতিল ঢুকে পড়বে, বাতিলের মিশ্রণ হয়ে যাবে। আকিদাগতভাবে সে বাতিল তার আকিদার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, ইবাদত তার বাতিল তরিকার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে, এরকম সব বিষয়গুলা বাতিল তরিকার সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই, এক জমানা যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাইন্ডের জমানা, তো তখন এরকম ছিল যে দাওয়াত আর ইবাদত দুইটাকে একসঙ্গে নিয়ে চলা হয়েছিল। শুধু ইবাদত করতেছিল না, সঙ্গে সঙ্গে দাওয়াতের মেহনতও করতেছিল। তো ইবাদত আর দাওয়াতকে যারা সমন্বয় করে চলবে, দাওয়াত আর আমলকে যারা সমন্বয় করে চলবে, তারাই প্রকৃত মুসলমান বলে দাবি করতে পারে। এ কথা কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন এবং আয়াতের শেষে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারে যে কিনা দাওয়াতের সঙ্গে আমলকে মিলাইয়ে চলতেছে এবং তার দিনই পরিপূর্ণ, তার দিনই সবচেয়ে উত্তম। তো এই জন্য মেরা মহতরম দোস্তরা বুজুর্গ, এ কথা পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে দাওয়াত ইলাল্লাহ, এটার দ্বারাই দিন জিন্দগিতে আসবে, এটার কোনো বিকল্প নাই, এটার কোনো পরিবর্তন নাই, আল্লাহ পাকের সুন্নত এটাই।
جب تک امت دعوت پر مجتمع تھی اس وقت تک امت باطل کی مدعو نہیں تھی۔ اگر باطل اپنی طرف دعوت بھی دیتا تھا تو اس قوت سے اس کی دعوت کو رد کیا جاتا تھا، اس کے لیے ہر تکلیف برداشت کرنے کی صلاحیت تھی امت میں، لیکن اپنے دین پر کبھی آج نہیں آنے دی۔ عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ، وہ روم میں کام کر رہے تھے اپنی جماعت کے ساتھ۔ روم کا بادشاہ نصرانی تھا، اس نے ان کو نصرانی کی طرف دعوت دی اور یہ کہا کہ اگر آپ نصرانی ہو جائیں تو میں اپنی آدھی بادشاہت آپ کو دینے کے لیے تیار ہوں۔ عبداللہ بن حذافہ نے فرمایا کہ تیری آدھی بادشاہت نہیں، تیری پوری بادشاہت اور عرب کی ساری بادشاہتیں مجھے ملیں، اس سب کے بدلے میں ایک مرتبہ پلک جھپکنے کے بقدر محمد صلی اللہ علیہ وسلم کے دین کو چھوڑنے کے لیے میں تیار نہیں۔ یہ واقعات صرف بیان کر لینے کے لیے نہیں ہیں، ان واقعات سے امت کو اس کا سبق سکھلانا ہے، یہ بات سمجھانی ہے کہ یہ استعداد، یہ صلاحیت ایک عام سے عام شخص کے اندر صرف اس لیے پائی جاتی تھی کہ وہ پورے دین کے احیاء کے ساتھ، پورے دین کے احیاء کے ساتھ، پورے دین پر عمل کے ساتھ حرکت میں تھے۔ چنانچہ بادشاہ نے کہا کہ یا تو نصرانی ہو جاؤ ورنہ میں تمہیں قتل کروں گا۔ فرمایا جو تیرا دل چاہے وہ کر، لیکن میں اپنے دین کو نہیں بدلوں گا۔ بادشاہ نے گرم پانی کرایا دیگ میں اور ان کو دیگ میں ڈالنے کا حکم دیا، یہ روئے۔ بادشاہ نے پھر یہ سمجھا کہ شاید یہ گھبرا گیا ہے، اب یہ نصرانیت کو قبول کر لے۔ فرمایا کہ میرے رونے کی وجہ اس دیگ میں ڈالا جانا نہیں ہے، بلکہ میرے رونے کی وجہ یہ ہے کہ میں اللہ کو ایک جان پیش کرنے سے شرما رہا ہوں، میرے پاس میرے جسم کے بالوں کے بقدر جانے ہوتی میں اللہ کے لیے ایک ایک کر کے قربان کرتا.
تو میرے محترم دوست بزرگ بولیں جو بھائی امت جکھن مجموعی بھابے اجتماعی بھابے এবং সম্মিলিত ভাবে তারা সবাই দাওয়াতের মেহনতের উপরে চলতেছিল, দাওয়াতের মেহনতকে নিয়ে চলতেছিল, দাওয়াত ইলাল্লাহ মেহনতকে তারা করতেছিল, তো বলে যে তখন দিনের উপরে তাদের এরকম তারা মজবুত ছিল যে বাতিলের যে কোনো দাওয়াতকে, বাতিলের যে কোনো আহ্বানকে তারা অত্যন্ত কঠোরভাবে প্রতিহত করতেন. এটার মধ্যে কোনো রকম যে কোনো রকম সমঝোতা, কোনো রকম শিথিলতা নাই, অত্যন্ত কঠিন ভাবে, কঠোর ভাবে তারা বাতিলের যে কোনো দাওয়াতকে তারা প্রতিহত করতেন. যখন কিনা উম্মত দাওয়াতের উপরে, দাওয়াত ইলাল্লাহর মেহনতের উপরে সকলে মিলা তারা এই মেহনতের মধ্যে চলতেছিলেন, তখন একজন আদনা সাধারণ থেকে সাধারণ লোকের মধ্যেও তার দিনের উপরে এতখানি মজবুতি ছিল যে বাতিলের যে কোনো দাওয়াতকে সে প্রত্যাখ্যান করতো, বাতিলের যে কোনো দাওয়াতকে সে প্রত্যাহার করতো. তো বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি, বলে যে তাকে রুমিরা বন্দি করলো জিহাদের ময়দানে, তিনি বন্দি হয়ে গেলেন রুমিদের হাতে, কাফেরদের হাতে. তো তাকে রোমের বাদশাহ দরবারে হাজির করা হলো. তো রোমের বাদশাহ তাকে বলল এই কথা যে আমি আমার এই বাদশাহীর, আমার যে রাজত্ব, এর অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি দিন থেকে, তোমার ইসলাম থেকে ফিরে যাও. তো বাতিলের কত বড় দাওয়াত! কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তোমার এই অর্ধেক রাজত্ব নয়, তুমি যদি পুরা রাজত্ব আমাকে দিয়ে দাও আর আরবের সমস্ত রাজত্ব আমাকে দেওয়া হয়, তবু আমি চোখের পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিনকে ছাড়তে পারি না. তো মেরে মহতরম দোস্তা বুঝব, যত কষ্ট, যত কিছু, যত লোভ লালসেই হোক না কেন, বাতিলের কোনো দাওয়াত কখনোই, যারা দাওয়াত ইলাল্লাহর মেহনত নিয়ে চলতেছিল তারা কখনোই এটাকে গ্রহণ করে নাই, বরং সর্বযুগে তারা এটাকে প্রত্যাখ্যান করছে. তো মেরে মহতরম দোস্তা এইভাবে বলে যে যখন দেখলো যে লোভ লালসা কাজ দিল না, তো বলে যে এরপরে তাকে ধমকানো হলো, তাকে বলা হলো যে হয় তুমি এই খ্রিস্টান ধর্ম কবুল করো আর না হলে তোমাকে কতল করে দিব, তোমাকে মেরে ফেলবো. তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি যা ইচ্ছা তা করতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, কতল করতে পারো, কিন্তু আমি এই দিন ছাড়বো না. তো বলে যে এরপরে ড্যাগের মধ্যে গরম পানি গরম করা হলো এবং তাকে এইখানে তাকে এই গরম পানির মধ্যে তাকে ফেলার হুকুম দেওয়া হলো. যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে সেখানে নিয়ে যাইতেছিল, উনি কাঁদতে লাগলেন. তো তারা ভাবলো বোধহয় একটু ভয় পেয়ে গেছে, এখন হয়তো সে আমাদের নাসরানি ধর্ম গ্রহণ করতে তৈয়ার হবে. তো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আমাদের নাসরানি ধর্ম গ্রহণ করো? তো বলে যে আমি তো এটা গ্রহণ করতে তৈয়ার না. বলে তারে কান্দলা কেন? বলে যে তারে কান্দলাম এই জন্য যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, আল্লাহ তাআলার সামনে আমি আমার লজ্জা হইতেছে যে আমি এই দিনের মোকাবেলায় আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র একটা জান দিতে পারতেছি, যদি আমার শরীরের প্রতিটা লোমকূপে একটা করে জান হইতো তাহলে আমি আল্লাহ তাআলার জন্য আল্লাহর রাস্তায় এই জানকে, সবগুলা জানকে আমি কোরবান করতাম, তো মাত্র একটা জান দিতেছি এই জন্য লজ্জা হইতেছে আমার, সেই লজ্জায় আমার চোখে পানি আসছে.
میرے محترم دوستو بزرگو عزیزو, اللہ رب العزت نے عمل کی بنیاد اور اس کی استعداد ایمان پر رکھی ہے. صحابہ کرام خود فرماتے ہیں کہ ہم نے دعوت کے ذریعے سب سے پہلے ایمان سیکھا. حضرت فرماتے تھے دعوت کا خاصہ ہے یقین پیدا کرنا, دعوت کا خاصہ ہے یقین پیدا کرنا. یہ سب سے پہلے صحابہ فرماتے ہیں کہ ہم نے دعوت کے ذریعے سب سے پہلے ایمان سیکھا, بلکہ اللہ کا حکم بھی ہے ایمان والوں کو ایمان لانے کا. وہ صحابہ کرام جن کا ایمان ان کے دلوں میں پہاڑوں کی طرح جمع ہوا, ان کو بھی حکم تھا کہ اپنے ایمان کی تجدید کرتے رہو. میرے بزرگ دوستو عزیزو, اس زمانے میں اجتماعی طور پر ایمان والے ایمان کے سیکھنے کو کوئی کام نہیں سمجھتے, حالانکہ سارے اعمال کا مدار ایمان پر ہے. صحابہ کرام کا معمول یہ تھا کہ وہ ایک دوسرے کو لے کر بیٹھتے تھے کہ آؤ بیٹھو کچھ دیر کے لیے, اپنے رب پر ایمان لے آویں. باوجود یہ کہ وہ ایمان میں نمونہ ہیں, صحابہ کی طرح ایمان لانے کا حکم ہے, لیکن اس کے باوجود وہ ایمان کی دعوت اور ایمان کے بنانے سے مستغنی نہیں تھے. خود معاذ بن جبل رضی اللہ تعالی عنہ اور ذئب رواحہ رضی اللہ عنہ, ان کا معمول تھا کہ یہ لوگوں سے اس مقصد کے لیے ملاقات کرتے تھے کہ آؤ بیٹھو ہمارے ساتھ کچھ دیر کے لیے برف پر ایمان لے آؤں. میرے بزرگ دوستو عزیزو, سب سے پہلی چیز جو مساجد سے نکل گئی وہ ایمان کے حلقے اور ان میں غیب کے تذکرے ہیں. سب سے پہلے ہمیں اس محنت کے ذریعے, چونکہ ہماری ملاقاتوں کا مقصد ہر شخص کو مادی نقشوں کے ماحول سے ترغیب دے کر نکال کر بس ایمان کی مجلسوں میں اور تعلیم کے حلقوں میں جس میں اللہ کے تمام غیبی وعدے سنائے جاتے ہیں اس میں لا کر جوڑنا, یہ ہمارے گشتوں کا مقصد ہے. یہ صحابہ کرام کا معمول ہے کہ آؤ بیٹھو کچھ دیر کے لیے ایمان لے آویں. معاذ بن جبل عبداللہ بن رواحہ رضی اللہ عنہما یہ عمل کرتے تھے اور ایک ایک ایمان والے سے کہتے تھے کہ آؤ بیٹھو تھوڑی دیر کے لیے ایمان لے آویں. میرے دوستو عزیز و بزرگو, امت میں سے اس کا معمول ختم ہو گیا, گویا ایمان کی تقویت کے اسباب امت نے چھوڑ دیے. ایمان کی تقویت کے اسباب امت نے چھوڑ دیے. میں عرض کروں گا کہ ایمان کی تقویت کے کیا اسباب ہیں. سب سے پہلا محنت کا جو نقشہ تھا وہ یہ تھا کہ ملاقاتیں کر کے لوگوں کو مادی نقشوں اور اللہ کے غیر سے ہونے کے کی آوازوں کے ماحول سے امت کو نکالو اور مساجد میں ایمان کے مجالس میں غیب کے تذکروں سے ایمان سکھلاؤ. اس کو صحابہ کرام خود فرماتے ہیں کہ ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھ لیا.
میرے محترم دوست بزرگوں, اللہ جل جلالہ ومن والہ جے ترتیب رکھسن سیٹا ہلو جے عملر مانوش عمل کرار اللہ تعالیٰ حکم اوپر چلار এটার যোগ্যতা যে হাসিল করবে সেটা ইমানের দ্বারা হাসিল করবে. ইমান হলো ভিত্তি, যে ইমানের ভিত্তির উপরে আমল তৈয়ার হবে. ইমান হলো ওই ইস্তেদাদ আর ওই যোগ্যতা মানুষের মধ্যে কে যে যোগ্যতার উপরে মানুষ আমল করতে পারে. এই জন্য মেরে মহতরম দোস্ত, এই দাওয়াতের রাস্তায় ইমান শিখতে হবে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন দাওয়াতের রাস্তায় ইমানকে শিখতেন. তারা একথা বলতেন যে সর্বপ্রথম আমরা ইমানকে শিখছি এই দাওয়াতের রাস্তায়. দাওয়াতের রাস্তায় ইমান শিখছেন তারা এবং এরপরে কোরআনকে শিখছেন. হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই ধরনের মজলিস কায়েম করতেন যেখানে ইমান ইমানের আলোচনা হয় এবং ইমান ইমানকে শক্তিশালী করা যায়, এবং তারা এই এর জন্য মানুষকে গাস্ট করতেন, মানুষকে ডাকতেন এবং এখানে বসতেন, মসজিদের মধ্যে বসতেন, ইমানের আলোচনা, গায়েবের আলোচনা করতেন. এটার দ্বারা ইমান শক্তিশালী হইত। মেরা মহাদাম দোস্ত, খোদ আল্লাহ তালা ইমান শিখার কথা কোরআনে পাকের মধ্যে ইমানদারদেরকে বলতেছেন, ইমানদারদেরকে ইমান শিখার কথা বলতেছেন, এবং ইমানদারদেরকে সাহাবাদের মতো ইমান বানাইবার কথা বলতেছেন, যে তোমরা সাহাবাদের মতো ইমান বানাও। আর সাহাবাদেরকে হুকুম করা হয়েছে যে তোমরা তোমাদের ইমানকে তাজা করো, শক্তিশালী করো, তোমরা তোমাদের ইমানকে বানাও। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাজমাইন, তাদের ইমান তাদের দিলের ভিতরে পাহাড়ের চেয়েও বেশি মজবুত, পাহাড়ের চেয়েও বেশি মজবুত তাদের ইমান ছিল তাদের দিলের ভিতরে, এবং তাদেরকে নমুনা হিসাবে সারা দুনিয়া সমস্ত লোকদেরকে, ইমানদারদেরকে তাদের মতো ইমান বানাইবার কথা, ইমান বানাইবার হুকুম দেওয়া হইতেছে। তো যাদের মতো ইমান বানাইবার হুকুম করা হইতেছে, যাদের দিলের ভিতরে ইমান পাহাড়ের চেয়েও বেশি মজবুত, মেরে মহতরম দোস্ত, তাদেরকে বলা হইতেছে যে ইমান শিখো, ইমান শিখো। এবং তাদের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইন, তাদের মধ্যে এই এই তরিকা ছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা দুইজনে লোকদেরকে গাস্ট করতেন, লোকদের কাছে মোলাকাত করতেন, এবং তাদেরকে নিয়ে ইমানের মজলিস কায়েম করতেন। মনে করেন যে আজ আমাদের মসজিদগুলা থেকে যে জিনিস খালি হয়ে গেছে সেটা হলো এই ইমানি মজলিস, ইমানের হালকা, যে তালিমের হালকা, যেখানে আল্লাহ পাকের ওয়াদার কথা, আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদার কথা আলোচনা হয়, বলে যে এই মজলিসগুলি থেকে, এগুলি থেকে আমাদের মসজিদগুলা খালি হয়ে গেছে। আর মেরে মহতরম দোস্ত বলেন যে আমাদের এই মেহনতের মধ্যে যে গাস্ত করা হয়, মানুষের সঙ্গে মোলাকাত করা হয়, এটার মকসাদ আর উদ্দেশ্যই এই যে বাহিরের সমস্ত দুনিয়ার যত নকশা, মাদি নকশা, দুনিয়ার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এগুলির মধ্যে মুসলমান বসে আসে, বলে তাদেরকে এই বাহিরের জগৎ থেকে, দুনিয়ার এই সমস্ত আসবাবপত্র, এগুলি থেকে উঠাইয়া নিয়ে আসো এই মোলাকাতের এবং গাস্তের দ্বারা, তাকে মসজিদে নিয়ে আসো, এবং এই মসজিদের মধ্যে ইমানের হালকা, যেখানে গায়েবের কথা আলোচনা হবে, যেখানে আল্লাহ পাকের ওয়াদার কথা আলোচনা হবে, তো বলে যে এই মজলিসের মধ্যে তাদেরকে নিয়ে আসো, এই মাহলের এই পরিবেশের মধ্যে নিয়ে আসো, এইটাই ইমান শিখার মজলিস। মেরে মহতরম দোস্ত বুজুর্গনি বলেন যে আজ তো উম্মত ইমান শিখাটা এটাকে কোনো কাজই মনে করতেছে না, অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় ইমান শিখাটাই একটা কাজ ছিল, বলে ইমান শিখো, তারা এই কথা বলতেন যে ভাই আমরা ইমান শিখছি তারপরে আমরা কোরআন শিখে নিচ্ছি।
চার আসবাব হ্যাঁ ইমান কি তকৈয়ত কে, ইসমে সবসে পহলা সবব হ্যাঁ তমাম কায়নাত কে নকশো কা ইনকার করনা কুদরত কে মুকাবলে মে, নিকলনে ওয়ালি জাত মহজ আল্লাহ কি হ্যায়, জিতনি ইসকি দাওয়াত উম্মত মে আম হোগি, জিতনি ইসকি দাওয়াত উম্মত মে আম হোগি, اللہ رب العزت کی ذات کے ساتھ تعلق کے بڑھنے کا یہی راستہ ہے۔ ابراہیم علیہ السلام نے متحرک اور غیر متحرک دونوں شکلوں کا انکار کیا، اور یہ انکار قول سے بھی کیا، عمل سے بھی کیا۔ بتوں کا توڑنا یہ غیر متحرک شکل ہے، چاند سورج ستاروں کا انکار کرنا یہ متحرک شکلیں ہیں۔ ابراہیم علیہ السلام نے دونوں کا انکار کیا، اور دونوں کا انکار کر کے یہ اعلان کر دیا کہ میں نے اللہ کے ہر غیر سے اپنا رخ اللہ کی ذات کی طرف پھیر لیا ہے۔ تو جی دل کے رخ کے صحیح ہونے کو کہتے ہیں، صرف قبلے کے رخ کھڑے ہونے کو توجہ نہیں کہتے۔ نیکی اللہ پر ایسا ایمان لانے کو کہتے ہیں جیسا ایمان لانے کا حکم ہے۔ آپ رخ کریں مشرق کی طرف، مغرب کی طرف، نیکی یہی نہیں ہے۔ ولکن البر من آمن باللہ، ابراہیم علیہ السلام نے تمام شکلوں کا انکار کیا قدرت کے مقابلے میں, اور ساری شکلوں کو ان شکلوں کو توڑا ہے جن شکلوں سے, جن شکلوں پر حاجت تقسیم کی گئی تھی. بارش کا رب, اولاد کا رب, شفا کا رب, ان پر کام تقسیم کیے گئے تھے. اور اتنی بات نہیں ہے کہ یہ ان کے مقابلے میں اللہ کا انکار کرتے تھے, بالکل نہیں. نبی جی اگر آپ پوچھیں گے ان سے کہ زمین آسمان کس نے بنائے تو یہ کہیں گے لخلقہن العزیز العلیم, یہ اللہ کے منکر نہیں ہیں. انہوں نے اپنے اللہ کے درمیان ان شکلوں کو ذریعہ بنا لیا ہے, ان شکلوں کو ذریعہ بنا لیا ہے. میرے دوستو عزیز بزرگو, جب تک وزیر کی شکل, بت کی شکل, ہر مخلوق کی شکل برابر نہ ہو اس وقت تک شرک کی رگیں نہیں کٹتی. شرک کی رگیں جب کٹتی ہیں جب اللہ کے مقابلے میں ہر شکل کا انکار کیا جائے. ابراہیم علیہ السلام کے لیے ساری شکلوں کے انکار کے بعد جو امتحان تھا وہ امتحان یہ تھا کہ عین مدد اور ضرورت کے وقت ہم انتہائی امانت دار فرشتے کو بھیج کر دیکھتے ہیں کہ یہ مدد ہم سے چاہتے ہیں یا ہمارے غیر سے چاہتے ہیں. چنانچہ ابراہیم علیہ السلام کو آگ میں ڈالا جا رہا تھا, آسمان پر ایک کھلبلی بچی ہوئی تھی. اس دوران ابراہیم علیہ السلام اپنے ساتھ پہاڑ اور پانی کے فرشتے کو لے کر حاضر ہوئے اور مدد کی درخواست کی. ابراہیم علیہ السلام نے صاف انکار فرمایا, اما الیک فلا, کہ ہمیں آپ کی بالکل کوئی کسی قسم کی حاجت آپ سے متعلق نہیں ہے. یہ انکار اس فرشتے کا انکار کیا جا رہا جو فرشتہ اللہ اور نبی کے درمیان مستقل پیغام پہنچانے اور احکامات لانے والا ہے کہ ہمیں آپ کی حاجت نہیں ہے. اور میں لکھا ہے کہ ابراہیم علیہ السلام نے فرمایا کہ جبرائیل نے فرمایا کہ اگر مجھ سے نہیں کہتے تو اللہ سے تو کہو. فرمایا کہ یہ جو کچھ ہو رہا ہے یہ سب اللہ کے حکم اور اس کی فرما برداری میں ہو رہا ہے, وہ میرا حال کو دیکھ رہا ہے. خبر تو اس کو کی جاتی ہے جو بے خبر ہو, اس لیے ہمیں آپ کی حاجت نہیں ہے. میرے دوستو بزرگو, اس واقعے سے امت کو اللہ کے ساتھ گمان کی طاقت کی تعلیم دینی ہے. امت کو اللہ کے ساتھ گمان کی حقیقت کی تعلیم دینی ہے کہ حقیقت میں گمان کسے کہتے ہیں؟ ظن یقین کو کہتے ہیں, خیال کو نہیں کہتے. ظن یقین کو کہتے ہیں, خیال کو نہیں کہتے. ظن یقین کے معنی میں ہے یہاں کہ ظن اتنی بڑی طاقت اور اتنی بڑی قوت ہے جو جبرائیل کا انکار کروا دے کہ اللہ کے مخلوق میں جبرائیل سے بڑی طاقت کوئی نہیں ہے, لیکن مخلوق ہونا کافی ہے اللہ کے مقابلے میں انکار کرنے اور اللہ کی ذات عالی سے بغیر اس کے براہ راست فائدہ اٹھانے کے لیے. اللہ نے آگ کو حکم براہ راست دیا, قلنا یا نار کونی بردا وسلاما علی ابراہیم, یہ آگ کو حکم براہ راست ہے بغیر کسی شکل کو استعمال کیے ہوئے آگ کو ٹھنڈا کرنے کے لیے. آگ کو بجھایا نہیں, آگ کو اپنے امر سے ٹھنڈا کیا. آگ کو اپنے امر سے ٹھنڈا کیا کہ جب تم نے اپنے اور ہمارے درمیان کسی کو ذریعہ نہیں بنایا تو ہم نے بھی اپنے آگ کے درمیان کسی کو ذریعہ نہیں بنایا. میرے دوستو بزرگو عزیزو, ایمان کے بغیر اللہ کے ساتھ گمان ٹھیک نہیں ہو سکتا. اس لیے سب سے پہلی چیز کہ سارے کائنات کے نقشوں میں کے مقابلے میں اللہ کی ذات کے ساتھ گمان ٹھیک کرنا, یہ ایمان کا سب سے پہلے تقاضا ہے. کیونکہ اللہ نے فرمایا ہے میں اپنے بندے کے گمان کے ساتھ ہوں. اس لیے میں نے عرض کیا کہ ایمان کی تقویت کا سب سے پہلا سبب تمام کائنات کے نقشوں کے مقابلے میں اللہ کی ذات سے ہونے کی دعوت دینا اور ہر ارادے کے وقت اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف کرنا, یہ ایمان کا تقاضا ہے. کیونکہ اللہ رب العزت کو دعوت پسند ہے, دعا پسند ہے, دعویٰ پسند نہیں ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے سے پوچھا گیا کہ فرمائیے اصحاب کہف کا قصہ کیا ہے, آپ کو معلوم نہیں تھا. اس لیے کہ علم غیب صرف نبی کو ہے, صرف اللہ کو ہے, نبی کو بھی علم غیب نہیں ہے. غیب کا علم صرف اللہ کو ہے. پوچھا گیا بتلائیے اصحاب کہف کا واقعہ کیا ہے, آپ نے فرمایا میں کل بتلاؤں گا اصحاب کہف کا قصہ کیا ہے. ارادہ یہ تھا کہ جبرائیل آئیں گے ان سے کہوں گا پوچھ کے بتا دیں. اس پر اللہ کی طرف سے تنبیہ ہوئی کہ نبی جی آپ نے ہمارے بغیر کیسے کہہ دیا کہ میں کل بتاؤں گا اصحاب کہف کون تھے. 15 دن تک وحی نہیں آئی صرف اس بات پر کہ ہماری مشیت کے بغیر آپ نے کیسے کہہ دیا کہ میں کل بتاؤں گا اصحاب کہف کون تھے. میں لکھا ہے 15 دن وحی بند رہی, 15 دن کے بعد یہ وحی آئی کہ نبی جی کبھی یہ نہ کہنا کہ یہ کام میں کل کر دوں گا جب تک آپ اپنے ارادے کو ہماری مشیت پر موقوف نہ کریں. لا تقولن لشيء اني فاعل ذلك غدا الا ان يشاء الله واذكر ربك اذا نسيت. یہاں ذکر سے مراد انشاءاللہ کہنا ہے. یہ میں ایمان کی تقویت کا ایک سبب میں نے عرض کیا ہے کہ جتنے مخلوقات میں تغیرات پیش آتے ہیں ان سب کو براہ راست صرف بغیر کسی سبب کے اللہ کی ذات کی طرف تنہا منسوب کرنا یہ ایمان کا تقاضا ہے. ورنہ کائنات میں پیش آنے والے تغیرات کو کائنات سے جوڑنا یہی شرک ہے. اور یہ بھی میں صراحتاً عرض کر دوں کہ سائنس جس کو لوگ سمجھتے ہیں کہ علم ہے, یہ صرف محض شرک سکھلانے والا راستہ ہے کہ مخلوق کو مخلوق سے سمجھ کر چلنا, ایک مخلوق کو خالق سے سمجھ کر چلنا, یہ شرک اور ایمان کا فرق ہے. شرک اور ایمان کا فرق یہی ہے کہ مخلوق کو مخلوق سے سمجھ کر چلنا یا مخلوق کو خالق سے سمجھ کر چلنا, یہی کفر شرک اور ایمان کا فرق ہے. جتنے زمین و آسمان کے درمیان تغیرات پیش آتے ہیں وہ صرف محض اللہ کے حکم اور اللہ کی ذات سے متعلق ہے. کائنات کو کائنات سے سمجھنا اس شرک کا خلاصہ ہے. دنیا میں ہر پیش آنے والی چیز کو براہ راست اللہ کے حکم اور اس کی ذات متعلق یقین کرنا یہ ایمان کا تقاضا ہے.
تو میرا محترم دوست اور بزرگ بولیں جی এই ইমান যেটা বলে যে এটাকে শক্তিশালী করা, তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ইমানকে শক্তিশালী করতেছেন, তাদেরকে ইমান শক্তিশালী করার হুকুম করা হইতেছে. তো ইমানকে শক্তিশালী করার অনেকগুলা উপায় আছে. উনি বলেন যে চারটা আসবাব আছে, তো আমি এটাকে তফসিলের সঙ্গে বলবো. প্রথম আসবাব যেটা, প্রথম সবাব যেটা ইমানকে শক্তিশালী করার, ইমানের মধ্যে শক্তি অর্জন করার যে প্রথম যেটা তরিকা পদ্ধতি অথবা প্রথম আসবাব সেটা হলো এই যে আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায় সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি মখলুকাত এর যত নকশা মানুষ দেখে অথবা অনুভব করে এসব জিনিসকে অস্বীকার করা, ইনকার করা আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায়. ইয়ানি আল্লাহ তাআলা একাই সব কিছু করেন, দুনিয়ার এই মখলুক আর সৃষ্টি কিছুই করতে পারে না, এই কথার দাওয়াত করে. এই দাওয়াতের দ্বারা ইমান শক্তিশালী হবে. আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায় সমস্ত মখলুককে ইনকার করা, এই মখলুক থেকে কিছু হয় না. যত নকশা মখলুকের দেখি, ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, ক্ষেত খামার বলেন, যত নকশা দুনিয়াতে আমরা দেখি যেগুলো থেকে হওয়া মনে করে থাকি, তো বলে যে এই সবগুলাকে ইনকার করা, অস্বীকার করা আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলায়, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতেই হইতেছে, আল্লাহ তাআলার হুকুমেই হইতেছে, এই সব কিছু দ্বারা কিছুই হয় না. এইটার দাওয়াতের দ্বারা ইমান শক্তিশালী হবে, ইমানের মধ্যে শক্তি অর্জন হবে. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিকে যেরকম জড় জিনিসের ইনকার আর অস্বীকার করলেন, যেটা হরকত করে না মূর্তি, আরেক হলো যেটা হরকত করে চলাফের চলে যেমন চাঁদ সূর্য, তো একদিকে এই সমস্ত মূর্তিরও তিনি ইনকার করলেন আর এই চন্দ্র সূর্যেরও ইনকার করলেন. যে তারা তো এই মূর্তিগুলির মধ্যে বলে যে ভাগ করে দিছে, মানুষের জীবনের যত প্রয়োজন আছে এগুলিকে তারা এক এক দেবতা, এক এক মূর্তি, এটার জন্য এটার কাজ, ওইটার কাজ, এইভাবে তারা ভাগ করে দিছে. তো এই সমস্ত মূর্তি যেগুলি তারা পূজা করতেছে এবং এগুলি থেকে হওয়ার ইয়াকিন করতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে অস্বীকার করলেন, বলে না এই মূর্তি থেকে হয় না. তারপরে বলে যে আকাশে চাঁদ দেখা গেল, সূর্য দেখা গেল, তো এগুলি চলে, এগুলি ঘুরতেছে, আকাশে ঘুরতেছে, তো মেরা মহাতরম দোস্ত তিনি চাঁদ সূর্যের দ্বারা হয় এটাকেও অস্বীকার করলেন. এসব জিনিসকে অস্বীকার করে তিনি বললেন যে আমি আমার সমস্ত মখলুক থেকে, সমস্ত সৃষ্টি থেকে আমার মুখকে ফিরাই নিলাম, এক আল্লাহর দিকে আমার মুখ করে নিলাম. উনি বলেন যে মুখ করে নেওয়া এটার অর্থ এই না যে ভাই কেবলার দিকে মুখ করে নাও, বলে আসল এটার অর্থ হল ইমান. কি ইমান? দিলের মধ্যে ইমান আসে, সব মখলুক থেকে মুখ ফিরাইয়া দিল এক আল্লাহর দিকে ফিরে, দিল আল্লাহর দিকে ফিরে. ইন্নি ওয়াজ্জাহতু, উনি বলেন যে তৌজিহ যেটা, যে দিলকে রোখকে করা, মুখকে মুখ করা, তো মুখ করা মানে এটা এই নয় যে ভাই কেবলার দিকে মুখ করলাম, না, বলে যে এই মুখ আল্লাহর দিকে করা, সব মখলুক থেকে ঘুরে মুখ এক আল্লাহর দিকে করা, এটাই হলো ইমান. তো মেরে মহতরম দোস্ত ইব্রাহিম আলী সালাত ওয়াসালাম একদিকে যেমন তাদের মূর্তিগুলিকে অস্বীকার করলেন, বলে এগুলি থেকে কিছু হয় না, আর একদিকে চন্দ্র সূর্য যেগুলি চলমান এগুলি থেকেও, এগুলিকেও অস্বীকার করলেন, বলে এগুলি থেকেও কিছু হয় না. এই সব কিছুর পরে বলেন যে তিনি বললেন যে আমি সমস্ত সৃষ্টি থেকে মুখ ঘুরায় ফিরাই নিলাম, এক আল্লাহর দিকে মুখ করলাম. তো এই কথার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসলো, তো বলে যে এই পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা ছিল, যে আগুন জ্বালানো হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই আগুনে ফেলার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করা হলো, একেবারে শেষ মুহূর্ত এখন সাহায্যের অত্যন্ত প্রয়োজন, এইরকম সাহায্যের প্রয়োজনের সময় আল্লাহ তাআলার মখলুকের মধ্যে সবচেয়ে শক্তিশালী মখলুক জিব্রাইল আলাইহিস সালাম, যিনি সমস্ত নবীদের কাছে আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসতেন, আল্লাহর মধ্যে নবীদের মধ্যে যিনি মাধ্যম হইয়া পয়গাম আনয়ন করতেন, বলে এইরকম ফেরেশতা যিনি সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, তার সঙ্গে আগু পানির ফেরেশতা, তার সঙ্গে পাহাড়ের ফেরেশতা, তারা বলতেছেন যে আপনি বলেন তো আমরা সাহায্য করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম চরম মুহূর্তে, যখন কিনা সাহায্যের একান্ত প্রয়োজন, এইরকম চরম মুহূর্তে তিনি কি জবাব দিতেছেন, বলে যে জিব্রাইল আলাইহিস সালামকে তিনি এই কথা বলতেছেন, আম্মা ইলাইকা ফালা, আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। কারণ মের মহতরম দোস্তা বুজুর্গ উনি বলতেছেন যে আপনি যত বড়ই হন না কেন, যত উচ্চ মর্যাদা সিঁড়ি হোক না হন না কেন, মখলুক আপনি, আখের আপনি তো মখলুক, আপনি তো এক সৃষ্টি আল্লাহ তাআলার, তো আপনি আপনার থেকে মুখ ফিরাইবার জন্য আপনার সৃষ্টি হয়ই যথেষ্ট। আপনি যেহেতু সৃষ্টি, যদিও আপনি অনেক মর্যাদাশালী, যদিও আপনি অনেক শক্তিশালী আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে, কিন্তু তারপরেও আপনি এক সৃষ্টি, আপনি এক মখলুক, তো মখলুক হওয়া এটি যথেষ্ট আমার জন্য যে আমি আপনার কাছে সাহায্য চাই না, আমি আপনার কাছে কিছুই বলি না। তো বলেন যে তারা বললেন এই কথা যে তা ঠিক আছে, আমাদের কাছে সাহায্য না বল, সাহায্যের জন্য না বলেন, আল্লাহর কাছে তো বলেন, আল্লাহর কাছে অন্তত পক্ষে বলেন। তুমি বলেন যে আল্লাহ তাআলার হুকুমের উপরে আমার জান যাইতেছে, আল্লাহ তাআলার হুকুমের উপরে আমি প্রাণ দিতেছি, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, খবর তো সংবাদ তো তাকে দিতে হয় যে কিছু জানে না, আল্লাহ তাআলা তো সব জানেন, আল্লাহ তাআলা তো সব দেখতেছেন, তো কাজী আমি আল্লাহ তাআলার কাছে বলার কোনো প্রয়োজন নেই। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন এরকম মখলুক থেকে এই সব কিছু, মেরে মহতরম দোস্ত সব মখলুক থেকে মুখ ফিরিয়ে নিলেন, আর এরকম চরম মুহূর্তে এই পরীক্ষাটা দিয়ে দিলেন যে মখলুক এটা থেকে কোনো সাহায্য তিনি চান না, এটা থেকে কোনো সাহায্য চান না, ইমান এটাকেই বলে। আমের মহতরম দোস্তা বুজুর্গ, ইমানের সঙ্গে শেরকের মিলাওয়াত মিশ্রণ যেটা হয় সেটা হলো যখন মানুষ মখলুক থেকেও হওয়া মনে করে, বলে যে আরবের লোকেরা তারা আল্লাহকে অস্বীকার করতো না, তাদেরকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তাদের জিজ্ঞেস করেন জমিন আসমান কে সৃষ্টি করেছে, তো তারা জবাবে কথাই বলবে যে আল্লাহ তাআলা জমিন আসমানকে সৃষ্টি করেছেন, তো তারা এই কথা জানে যে আল্লাহ সৃষ্টিকর্তা। তো আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কথা জানা বলে এটাই যথেষ্ট নয় ইমানের জন্য, বরং এই সৃষ্টির সমস্ত নকশা থেকে যা কিছু হইতে দেখতেছি এই সব কিছুকে অস্বীকার করা, আর এই সব কিছুকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা, যে আল্লাহই করেন, আল্লাহ তাআলার হুকুমেই হয়, কেউ কিছু করতে পারে না। কারণ ওই আরবের লোকেরা তারা যদিও বলতো যে আল্লাহই সৃষ্টিকর্তা, কিন্তু তারপরও তারা তাদের জীবনের সমস্ত প্রয়োজন হাজত এই সব কিছুকে তারা দেব দেবতার মধ্যে বন্টন করে রাখছে, বলে এই আমাদের রিজিকের সমস্যা সমাধান করবে, এই আমাদের রোগ বিমারির সমস্যা সমাধান করবে, এই আমাদের এই সমস্যা সমাধান করবে, এক এক দেবতার জন্য এক এক কাজ তারা পাঠ করে দিছে, বন্টন করে দিছে। তো তারা আল্লাহ তাআলার কাজকে দেব দেবতার জন্য বন্টন করে দিছে, মূর্তির জন্য বন্টন করে দিছে, বাকি আল্লাহ তাআলাকে তারা জানে না, চিনে না, এবং আল্লাহ তাআলার এই সৃষ্টি আল্লাহ তাআলা করছেন এটা তারা জানে না এমন নয়, তারা আল্লাহকে জানে, আল্লাহ সৃষ্টিকর্তা এই কথাও তারা জানে, জমিন আসমানের বানানেওয়ালা আল্লাহ তাআলা এটা তারা জানে, কিন্তু তারপরেও তারা তাদের জীবনের সব জরুরতগুলিকে মখলুকের সঙ্গে সম্পৃক্ত করে রাখছে। তো এটাই হলো শিরক। মেরে মহতরম দোস্ত উনি বলেন শিরকের রগ ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ পর্যন্ত জীবনের সব বিষয়গুলিকে আমরা আল্লাহর সঙ্গে সংযুক্ত না করব, আল্লাহ তাআলার হুকুমের উপরে না ছাড়ব। মেরে মহতরম দোস্তার বুজুর্গ উনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই ঘটনার দ্বারা যে বিরাট এক শিক্ষা এই উম্মতকে দিলেন সেটা হলো যে এটা থেকে যে শিক্ষা উম্মতের জন্য, মানুষের জন্য, সেটা হলো আল্লাহ তাআলার সঙ্গে মানুষের গুমান আর মানুষের ধারণা এটা অত্যন্ত শক্তিশালী জিনিস। ইমানের প্রথম তাকাজাই হলো, ইমানের তাকাজাই হলো যে সে তার গুমান, সে তার ধারণাকে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে করে, সম্পূর্ণ ধারণার গুমানকে সে আল্লাহর সঙ্গে করে। এবং এটা এই গুমান মানে ধারণা করা অথবা খেয়াল করা নয়, বলে এটা একটা দিলের জিনিস, ইয়াকিন। এই গুমান এটা দিলের ইয়াকিন, আল্লাহ তাআলার সঙ্গে সব জিনিস, সব জিনিসের সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, গুমান আল্লাহর সঙ্গে হবে, এইটা বড় শক্তিশালী জিনিস, যেটার উপরে আল্লাহ তাআলা বলছেন যে গুমান বান্দা আমার সম্পর্কে যেরকম গুমান করে, যেরকম ইয়াকিন করে, আমি তার সঙ্গে ওই রকম মামলা, ওই রকম তার সঙ্গে আমি ব্যবহার করে থাকি। তো এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার ইয়াকিন আর তার গুমান কি কি দেখাইতেছেন, বলে আল্লাহর সঙ্গে, মখলুকের সঙ্গে কোনো গুমান, কোনো ইয়াকিন মখলুকের সঙ্গে সম্পৃক্ততা নাই, সম্পূর্ণ গুমান আর ইয়াকিন আল্লাহ তাআলার সঙ্গে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যে এই গুমানটাকে, দিলের গুমান আর ধারণাটাকে, ইয়াকিনটাকে আল্লাহর সঙ্গে মজবুত করতে হবে, এটাই ইমানের তাকাজা। ইমান এটাই চায় যে তোমার ধারণা সম্পূর্ণরূপে তুমি তোমার ইয়াকিন আল্লাহর সঙ্গে সংযুক্ত কর, কোনো মখলুকের সঙ্গে তোমার এই ইমান আর ইয়াকিনের সংযুক্ত না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন মানুষের ইয়াকিন এই পর্যায়ে পৌঁছে তো আল্লাহ পাক তার সঙ্গে ওই রকম ব্যবহার করেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের সাহায্য চাইলেন না, এবং আল্লাহ তাআলার কাছেও নিজে বলার প্রয়োজন মনে করলেন না, তো আল্লাহ রাব্বুল ইজ্জত আগুনকে আগুনই রাখলেন, কিন্তু আল্লাহ তাআলা আগুনের উপরে হুকুম নাজিল করলেন, আগুনকে নিভিয়ে দেন নাই, আগুনকে শেষ করে দেন নাই, আগুনকে আগুনের মতোই রাখছেন, কিন্তু তার উপরে সরাসরি আল্লাহ পাকের হুকুম নাজিল হইল আগুনের উপরে, হে আগুন ঠান্ডা হয়ে যাও। উল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, বলে যে এই হুকুম সরাসরি আগুনের উপরে আসলো যে তুমি ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। তো আল্লাহ তাআলার হুকুম আগুনের উপরে আসলো, এটা কখন হলো, যখন কিনা আল্লাহ তাআলার সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের গুমান এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইয়াকিন এই পর্যায়ে পৌঁছলো যে এর মধ্যে মখলুকের কোনো রকম মিশ্রণ নাই, মখলুকের কোনো রকম সম্পর্ক নাই, সম্পূর্ণ মখলুক থেকে কেটে এক আল্লাহর দিকে ঝুঁকলেন, আল্লাহর উপরে ইয়াকিন করলেন। তো এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ এটাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করতে হবে, আল্লাহর দিকে এটাকে সম্পর্ক সম্পৃক্ত করতে হবে আল্লাহর সঙ্গে, কে আল্লাহই করছেন। দুনিয়াতে যত রকম পরিবর্তন দেখি, যত রকম হালাত দেখি, যত রকম অবস্থা দেখি সৃষ্টি হইতে, বলে এইটার সম্পর্ক আল্লাহর সঙ্গে লাগাইতে হবে, যে আল্লাহই করতেছেন এটা। যে ভালো মন্দ সব রকমের অবস্থায় আমরা দেখি, বলে এই সব অবস্থার সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলা, এটার মধ্যে মখলুকের কোনো দখল নাই। বলে যে যখন কেউ মখলুক থেকে এই সমস্ত হালতের সৃষ্টি হওয়া মনে করে, তো এইটাই শিরক, আল্লাহর সঙ্গে শিরক করে। তো প্রত্যেকটা জিনিসকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ইহাতকে আমার ভিতরে যে ইরাদা, আমি যে কোনো কাজের ইচ্ছা করি, বলে এই ইচ্ছাটাকেও আল্লাহর সঙ্গে, আল্লাহর উপরে এটাকে মওকুফ করতে হবে, যে আল্লাহ যদি চান আল্লাহ তাআলার চাওয়ার উপরে হবে, আমার ইচ্ছায় হবে না, আমার এরাদায় হবে না, কোনো কাজ আমি করতে পারবো না, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার ইচ্ছায় হবে, আল্লাহ তাআলার ইচ্ছার উপরে এটাকে নির্ভর করাইতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন, কাফেররা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো, তো রসুল্লাহ সাল্লাহ আলিয়াম বললেন যে ঠিক আছে, আমি আগামীকাল বলবো। হুজুর সাল্লাহ ইসলাম মনে করলেন জিব্রাইল আলাইসলাম আল্লাহ পাকের তরফ থেকে আসবেন, তো জিব্রাইলের কাছে জিজ্ঞাসা করে নিব, আল্লাহ তালার কাছ থেকে জিজ্ঞাসা করে জিব্রাইল আলাইসলাম আমাকে জানাই দিবেন, তো সেই হিসাবে আমি সবাইকে বলে দিব। তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম এখানে একথা বললেন, আগামীকাল বলব। তো উনি যে ওই আল্লাহ তালার ইচ্ছার উপরে নিজের এই কাজটাকে রাখলেন না, তো এটাতে আল্লাহ তাআলা তাম্বিহ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম্বিহ করলেন, হুঁশিয়ার করলেন। বলে যে 15 দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল, ওহি আসতেছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরেশান হইলেন যে ওহি কেন বন্ধ হয়ে গেল। এরপরে যখন প্রথম ওহী নাজিল হইল তো ওই ওহীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই বলা হইল যে আপনি হ্যাঁ নবীজি আপনি কোনো কাজকে এইভাবে বলবেন না যে আমি করব, প্রত্যেকটা কাজকে আপনি আল্লাহর উপরে ছাড়বেন, আল্লাহর উপরে আল্লাহর এরাদার উপরে এটাকে ছাড়বেন, ইনশা আল্লাহ বলবেন। তো ইনশা আল্লাহ ছাড়া, ইনশা আল্লাহ বলা ছাড়া আপনি কোনো কথা বলবেন না, কোনো কাজ করবেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলা হলো। আপনি যদি কোনো সময় ভুলে যান তো ভুলে গেলেও আপনি পরবর্তীতে যখনই স্মরণ হয় তখন আপনি ইনশা আল্লাহ বলে নেবেন। অর্থাৎ ইনশা আল্লাহ বলা, আল্লাহ তাআলার উপরে আপনি এই কাজটাকে নির্ভর করাবেন, স্থগিত করবেন আল্লাহর এরাদার উপরে যদি আল্লাহ তাআলা চান। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, যে জীবনের সমস্ত কাজ আল্লাহ তাআলার দিকে এটা নিসবত, এবং আমার প্রত্যেক এরাদা আল্লাহ তাআলার এরাদার উপরে নির্ভর করে, এবং দুনিয়াতে যত রকম অবস্থা দেখতেছি এসব অবস্থাগুলা আল্লাহ তাআলা এটা ঘটানেওয়ালা, আল্লাহ তাআলা এটা সৃষ্টিকর্তা, কেউ এটাকে সৃষ্টি করে না। উনি বলেন যে ভাই আজ যে বিজ্ঞান সায়েন্স, তো বলে যে এই বিজ্ঞান আর সায়েন্স যে বলে এটা শিরক, এটা শিরককে পয়দা করতেছে, শিরক শিক্ষা দিতেছে, এটা তো শিরক আনতেছে। বিজ্ঞান এই কথা বুঝে দিয়েছে বলে দুনিয়ার কোন এক জিনিস থেকে আরেক জিনিস হয়, এক জিনিস থেকে আরেক জিনিস হয়, বলে কোনো জিনিস থেকে কোনো কিছু হয় না, কোনো মখলুক থেকে কোনো কিছু হয় না, এ সব কিছু আল্লাহ থেকে হয়। তো যে বিদ্যা এই কথা শিখায় যে ভাই এই জিনিস থেকে এই জিনিস হইতেছে, সৃষ্টি কোনো সৃষ্টি মখলুক থেকে এই জিনিস ঘটতেছে, এটা থেকে এইটা হবে, বলে এটা তো সম্পূর্ণ শিরক, শিরকের শিক্ষা হইতেছে, শিরক শিক্ষা দেওয়া হইতেছে। বলে না, সব দুনিয়া সব কিছু যা কিছু ঘটতেছে, যা কিছু অবস্থা আমি দেখতেছি, এসব কিছু আল্লাহ পাক করনেওয়ালা, আল্লাহ পাকের তরফ থেকে হইতেছে। এই কথা এই ইয়াকিন দিলের মধ্যে পয়দা করতে হবে। তো দাওয়াতের রাস্তায় মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, এই সমস্ত মখলুককে ইনকার করা, এক আল্লাহ পাকের কুদরতের সঙ্গে সব জিনিসকে সংযুক্ত করা, এ সব আল্লাহ পাকের কুদরতে হইতেছে, এইটাই এইটার দাওয়াত দিয়ে দিয়া ইমানকে শক্তিশালী করা।
মুশকিল ইয়ে হ্যায় কে কায়নাত কো হি কুদরত সমঝে হুয়ে হ্যায়, কায়নাত কো হি কুদরত সমঝে হুয়ে হ্যায়, কুদরত আল্লাহ কি জাত মে হ্যায়, কায়নাত কুদরত সে বনি হুই হ্যায়, কায়নাত কুদরত সে বনি হুই হ্যায়, কায়নাত মে কোই কুদরত নহি হ্যায়। মেরা আজিজ দোস্ত আর বুজুর্গো, انبیاء علیہ السلام کے واقعات اللہ کے قیامت تک مدد کے ضابطے بتانے کے لیے ہے۔ ضابطہ کائنات نہیں ہے، ضابطہ اللہ کے احکامات ہیں۔ انبیاء علیہ السلام کے ساتھ جتنی مدد ظاہر کے خلاف ہے وہ سب اللہ کی مدد کے ضابطے بتانے کے لیے اور دلوں میں جماؤ پیدا کرنے کے لیے ہے۔ اللہ نے فرمایا ہے وَكُلَّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ، کہ نبی جی ہم آپ کے دل کو جمانے کے لیے آپ پر نبیوں کے واقعات وحی کر رہے ہیں۔ میرے دوست بزرگو عزیزو، جب آپ کے دل کو جمانے کے لیے آپ پر نبیوں کے واقعات وحی کیے جا رہے ہیں تو ہمارے آپ کے لیے اس زمانے میں اپنے دل کے جماؤ کے لیے ان واقعات کو بیان کرنا کتنا ضروری ہوگا۔
তো মেরা মহতরম দোস্ত আর বুজুর্গ, বলেন যে ভাই মানুষ এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরত মনে করে, অথচ এই সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কোনো কুদরত নাই। আল্লাহ পাক কুদরত দ্বারা এই সব জিনিসকে সৃষ্টি করেছেন, কুদরত আল্লাহ তাআলার কাছে, এই সৃষ্টির মধ্যে কোনো কুদরত নাই। মানুষ এই সৃষ্টিকে দেখায়া অথবা এই সৃষ্টিকে জমা করে মানুষ মনে করে যে এটার মধ্যে আল্লাহ তাআলার কুদরত খেলবে না। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই সৃষ্টি জগতে যত কিছু আছে বলে যে সব জিনিস আল্লাহ পাকের কুদরতে সৃষ্টি হয়েছে, এইটার সঙ্গে আল্লাহ পাকের কুদরতের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাকের কুদরত তো ভিন্ন জিনিস। তো এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, ইমানকে শক্তিশালী করার জন্য এই সমস্ত মখলুককে অস্বীকার করতে হবে, ইনকার করতে হবে যে এই মখলুক দ্বারা কিচ্ছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ পাকের কুদরতে। এক তো হলো যে ভাই এই জিনিসের দাওয়াতের দ্বারা, এই জিনিসের দাওয়াতের দ্বারা নিজের ইমানকে শক্তিশালী করা। আরেক হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের ঘটনাবলী, এসব ঘটনাবলী এই জন্যই যাতে আল্লাহ পাকের সুন্নত এবং আল্লাহ পাকের নিয়ম, আল্লাহ পাকের ধারা মানুষ বুঝতে পারে যে আল্লাহ পাকের ধারা কি, যে মানুষ এই দুনিয়ার জিনিসের দ্বারা আল্লাহ পাকের সাহায্য নিবে, আল্লাহ পাকে নিজের টাকা পয়সা দেখায় সাহায্য নিবে, ব্যবসা বাণিজ্য দেখায় সাহায্য নিবে, খেত জমিনে চাষবাসে সব কিছু করে আল্লাহ পাকে সাহায্য নিবে না। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, আম্বিয়া আলাইহিমুস সালাম এদের সঙ্গে জাহেরের খেলাফ যত সাহায্য হয়েছে সব সাহায্য কি কারণে হইল? কি তারা কোনো মাল পেশ করছিলেন, দুনিয়ার কোনো নকশা দেখাইছিলেন যে হ্যাঁ আমি এই জমিন চাষ করছি আপনি সাহায্য করেন, আমি এত লোক জড়ো করছি আপনি সাহায্য করেন? না মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, সমস্ত নবীদের ঘটনাবলীর দ্বারা এই কথা শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে আল্লাহ পাকের আহকামাতের সঙ্গে আল্লাহ পাকের কুদরতের সম্পর্ক, আল্লাহ পাকের যখন হুকুম পুরা হবে তো আল্লাহ পাকের কুদরত সাহায্য, কুদরত থেকে সাহায্য আসবে, আল্লাহ পাকের কুদরত থেকে সমস্ত সমস্যার সমাধান হবে। নবীদের ঘটনাগুলি কোরআনে পাকের মধ্যে কেন শোনানো হলো? বলে যে এই জন্য শোনানো হলো যাতে এই কথা পরিষ্কার হয়ে যায় আর ইমান দিলের ভিতরে জমে যায়, দিল মজবুত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায় এই কথার উপরে যে আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে আল্লাহ পাকের কুদরতের সম্পর্ক, দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে আল্লাহ পাকের কুদরতের সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক। বলে যে হ্যাঁ নবীজি, আপনাকে যে নবীদের ঘটনাগুলি শুনাইতেছি আমি, বলে যে এইসব ঘটনা শুনাইবার উদ্দেশ্য হলো যাতে আপনার দিলকে মজবুত করে দিই, জমায়া দিই, আপনার দিল কেন মজবুত আর জমায়া দিই। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, নবীজির দিলকে যদি নবীদের ঘটনার দ্বারা আল্লাহ তাআলা জমায়া থাকেন তো আমাদের জন্য কি হবে? আমাদের দিল নবীদের ঘটনার দ্বারা কি জমবে না? আমাদের দিলও নবীদের ঘটনার দ্বারাই জমাইতে হবে। যখন আল্লাহ তাআলা নবীদের ঘটনার দ্বারা নবীজির দিলকে জমাইতেছেন তো এই নবীদের ঘটনার দ্বারা আমাদের দিলও জমবে। এই জন্য নবীদের ঘটনাগুলির আলোচনা যে আল্লাহ তাআলা নবীদেরকে জাহেরের খেলাফ সাহায্য করছেন, বাহ্যিক কোনো উপায় উপকরণ তাদের কাছে নাই কিন্তু আল্লাহ পাক তাদেরকে সাহায্য করতেছেন, কিসের উপরে? তো যে জিনিস নবীরা ইখতিয়ার করছেন সেটাই, সেটাই হলো আল্লাহ পাকের কুদরত থেকে সাহায্য নেওয়ার জিনিস।
তিসরা সবাব ایمان کی تقویت کا، صحابہ کرام کے ساتھ جتنی اللہ کی غیبی مددیں ہیں وہ ہمیں اللہ کے ضابطہ سکھلانے کے لیے ہیں۔ کائنات اللہ کا ضابطہ نہیں ہے، زمین سے غلہ، بادل سے بارش، اس کو اللہ کی سنت سمجھنا اور اس کو اللہ کی ذات سے فائدہ اٹھانے کا راستہ اور ضابطہ سمجھنا، میرے محترم دوست بزرگ عزیزو، یہ سارے نقصان اور آخرت کے بگڑنے کا سبب یہی ہے۔ دنیا ضابطہ ہے لینے کا ان کے لیے جو اللہ کو نہیں جانتے، اللہ کو نہیں مانتے۔ اللہ نے ان کے لیے دنیا کو اس لیے جنت بنایا ہے کہ آخرت میں ان کے لیے ہمیشہ کا عذاب ہے۔ مومن کے لیے دنیا محض امتحان ہے، اس کے پاس اسباب محض امتحان کے لیے ہیں۔ اس لیے میں عرض کرنا چاہتا ہوں کہ نظام کائنات کو اللہ کا ضابطہ سمجھنا یہ مسلمان کی بنیادی غلطی ہے۔ نظام کائنات ضابطہ نہیں ہے بلکہ اللہ کا دین ضابطہ ہے۔ کامیابی یا ناکامی کا فیصلہ دین پر ہوگا، اسباب کی قلت اور اسی کثرت پر کبھی ہوا ہے نہ کبھی ہوگا۔ اللہ خود فرما رہے ہیں لا تبدیل لخلق اللہ ذلک الدین القیم، کہ اللہ کے ضابطے میں کوئی تبدیلی نہیں ہے، اس کو اسی کو اللہ کا دین کہتے ہیں۔ اگر کائنات ضابطہ ہے تو کائنات میں بہت تبدیلیاں ہیں، زمین ہے غلہ نہیں ہے، بادل ہے بارش نہیں ہے۔ میرے دوستوں مثالیں بہت ہیں، مجھے تو مختصر یاد کرنا ہے کہ صحابہ کرام کے ساتھ ان کی برکتوں کے، نصرتوں کے واقعات، یہ یہ سکھلانے کے لیے ہیں کہ اللہ کا ضابطہ کرنے کا وہ راستہ ہے جو راستہ صحابہ نے اختیار کیا ہے. انہوں نے کبھی اللہ کے سامنے اسباب اور کائنات نقشہ بنا کر پیش نہیں کیے بلکہ عمل پیش کیا, کیونکہ جانتے تھے کہ احکامات کا پورا ہونا یہ اللہ کی مدد کا ضابطہ ہے, اسباب کی قلت اور کثرت یہ کبھی مدد کا ضابطہ نہیں بنے. اس لیے میں نے عرض کیا کہ تیسرا سبب یقین کی تقویت کا وہ صحابہ اکرام کے ساتھ اللہ کی غیبی تائیدات اور غیبی صدقوں کے تذکروں کا کرنا ہے, کیونکہ اللہ نے ان کے لیے وعدوں کو پورا فرما دیا.
میرے محترم دوست اور بزرگوں بولیں جی, تیتیو اپائے اور اسباب جیٹا ایمان کے شکتیشالی کرار, ایک تو ہلو آگے جیٹا بولچن جو قدرت مقابلے سمست مخلوق کے انکار کرا, دیتیو سبب بولچن جو نبی دیر گھٹنا بولی ایٹار آلوچنا کرا ایٹار دیکھے شکھا نوا, تیتیو جنے جیٹا شیٹا ہلو صحابہ رضی اللہ تعالیٰ عنہم اجمعین تادر سنگے اللہ پاکر غائبی مدد اور نصرت اور سہاجو جیٹا ہوئیچے سیٹار آلوچنا کرار دارا ایمان شکتیشالی ہوبے, کارن صحابہ رضی اللہ تعالیٰ عنہم اجمعین ترا اللہ پاکر جو غائبی نصرت اور مدد ترا حاصل کرچلین اور جو سمست رحمت اور برکت ترا پائچلین ایٹا کسر اوپر ترا حاصل کرچلین, ترا میرے محترم دوست اور بزرگ دنیا کو نقشہ بنایا اللہ تعالیٰ سامنے پیش کریں نہیں کہ یہ نقشار اوپر اللہ تعالیٰ تعداد کے سہاجو کرچن, ایک من کرا جو بھائی زمین ہمیں چاش کرب تو یہ زمین چاش کر اللہ تعالیٰ کے دعا کرب تو یہ زمین اللہ تعالیٰ فصل دیبین, دنیا جیکنو سرشتی مخلوق یہ حاصل کرا اور ترپرے اللہ تعالیٰ کے چاوا جو یہ مخلوق مادھیمے اللہ تعالیٰ ہم کے دیبین. میرے محترم دوستو اللہ تعالیٰ یہ رکم کو نیم اور ضابطہ نئی, اللہ تعالیٰ یہ رکم کو جی سنتر نیم نئی جی اللہ تعالیٰ مخلوق مادھیمے دیبین کاؤکے, لا تبدیل علی خلق اللہ ذالک الدین القیم, اللہ تعالیٰ جی سنت اور جی نیم اپریبرتیت جیتا کھنو پریبرتن ہے نا سیٹا ہلو ایٹی کہ اللہ تعالیٰ تار سہاجو تار قدرت اور تار وعدہ یہ سب کچھ اللہ تعالیٰ دینر سنگے رکھسین آمالر سنگے رکھسین اللہ تعالیٰ حکم پورا ہوا سنگے رکھسین دنیا کو جنسر سنگے دنیا کو نقشار سنگے اللہ تعالیٰ تر وعدہ رکھیں نہیں تر قدرت رکھیں نہیں جو مانوش دنیا کو نقشہ بنایا سیٹار مادھیمے اللہ تعالیٰ کا نیبے. تو میرے محترم دوست اور بزرگ یہ ایک بڑ بھول آج مسلمان مسلمان ایک کتھا من کرے جو بھائی دنیا کام کاج دنیا جنس پتر یہ جوگار جگار کریں ویوسائے پونجی لگان اور ویوسار جن دکان دین زمین کھیت خامار وہ چاشباد کریں زمین کے تیار کریں ارپر اللہ تعالیٰ یہ زمین فصل دیبے اور یہ ویوسار مدد ہم کے روزی دیبے. میرے محترم دوست یہ ایک بڑ بھول آج مسلمان دے کہ اللہ تعالیٰ یہ رکم کو نیم ہی نہیں جو زمین دیا فصل دیبین اور ویوسا دیا اللہ تعالیٰ روزی دیبین ارکم کو نیم ہی اللہ تعالیٰ نئی صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تر گھٹنا بلی دارا یہ کتا خوب پریشکار بھابے بوجھے آسبے صحابہ رضی اللہ تعالیٰ مجمعین کو دنیا نقشہ بنایا اللہ تعالیٰ کے سہاجو نین نئی اللہ تعالیٰ کے رحمت برکت نین نئی ترا تو آمال کے پیش کرسن آمول بنائی سن اللہ تعالیٰ حکمر اوپر آمول کرا دینر اوپر دینر آمول کرا بجے یہ آمل اوپر اللہ تعالیٰ سمست وعدہ نربھر کرے مانوش آمل تیار کرے تو یہ آملر مادھیمے اللہ پاکر وعدہ پورا ہوبے اللہ پاکر قدرت ایٹار سنگے ہوئے دیبے. تو صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تادر گھٹنا بولی انہیں بولیں ایک کتھا جے بھائی دنیا تے یہ دنیا یہ سمست سرشت بستو ایگلی اپائے اولمبن ہسابے بولے جی تو بے ایمان کافر جنو کو مسلمان جن یہ سمست جنس کوپائے اپکرن نئے یہ کولمبن نئے ایک جن کافر تر جن دنیا جنت بنائے دیسے اللہ تعالیٰ تر آخراتے کوئی پاؤنا نئی سکنے آزاد اور شاستی چھڑا کچھ نہیں تو سے دنیا یہ سمست جنس کے اولمبن ہسے نئے یہٹار مادھیمے سے روزی نئے تو یہ کافر جن کچھ ایک جن مسلمان تر جن یہ دنیا سرشتی کو بستو کو جنس এইগুলি তার জন্য কখনোই অবলম্বন নয়, যে এইগুলিকে অবলম্বন করে সে আল্লাহ তাআলার মদদ নিবে, সাহায্য নিবে। বরং প্রত্যেক মুসলমানের জন্য মেরে মহতরম দোস্ত অবলম্বন হইল তার আমল। আমল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন এই আমলকেই বানাইছিলেন, যে আমলের উপরে তারা আল্লাহ পাকের গাইবি নুসরত আর মদদ কেড়েছিল।
চার আসবাব মানে আর্জ কিয়ে থে ঈমান কি তকিয়ত কে, জিসমে চৌথা সবব ঈমান কো ঈমান কে তকাজে ওর ঈমান কো ঈমান কি আলামতো কে সাথ সিখনা। সবসে বড়ি আলামত জো ঈমান কি হে ও বুনিয়াদি আলামত তকওয়া হে, ওর তমাম নেকিও কা মাদার তকওয়ে পর হে। তকওয়া কহতে হ্যাঁ আল্লাহ সে তনহাই মে ডরনে কো, তকওয়া কহতে হ্যাঁ আল্লাহ সে তনহাই মে ডরনে কো। মুমিন ইস কলেমে কা ইসলিয়ে হকদার হে কি ইয়ে তকওয়ে কা কলেমা হে ওর তকওয়া মুমিন কি শান হে। আল্লাহ রাব্বুল ইজ্জত নে তকওয়ে পর পাঁচ ওয়াদে ফরমায়ে হ্যায় ঈমান ওয়ালো সে, তকওয়া ইখতিয়ার করেগা হম উসকো হর তঙ্গি সে নিকালেঙ্গে। দুসরা ওয়াদা হ্যায় জো তকওয়া ইখতিয়ার করেগা হম উসকো জাহির কে খিলাফ ওর গুমান কে খিলাফ, জাহির কে খিলাফ ওর গুমান কে খিলাফ আপনি কুদরত সে কামিয়াব করেঙ্গে। তকওয়া ইখতিয়ার করেগা হম উসকে কাম মে আসানিয়া পেদা করেঙ্গে। জো তকওয়া ইখতিয়ার করেগা হম উসকে গুনাহ মাফ করেঙ্গে। ওর পাঁচো ওয়াদা ইয়ে হ্যায় কি হম মুত্তাকি কে আজর কো বাড়া দেঙ্গে। ইয়ে পাঁচ ওয়াদে আল্লাহ নে তকওয়ে পর ফরমায়ে হ্যায়। মানে ইসলিয়ে আর্জ কিয়া কি ঈমান কি আলামত তকওয়া হ্যায়, আগর কিসি হারাম কাম কে করনে মে আল্লাহ কা খৌফ নাহি হ্যায় তো ফির ঈমান উস দর্জে পৌঁছ চুকা হ্যায় কি ইসকো কোই নেকি নেকি বতানে ওর ইসকো কিসি বুরাই পর তরবিয়ত করনে কা কাবিল নাহি রাহা। মেরে আজিজ দোস্ত বুজুর্গো ঈমান কো ঈমান কি আলামতো সে বয়ান করনা হামারে দর ঈমান কে জৌফ কা এহসাস পেদা করেগা। ওর ইয়ে আল্লাহ কা ওয়াদা হ্যায় কি জো হমসে ঈমান চাহেগা হম উসকে ঈমান দেঙ্গে। আল্লাহ কা ওয়াদা হ্যায় মান ইউরিদুল ইলম ওয়াল ঈমান ইউতিহিল্লাহ, কি জো আল্লাহ সে ইলম ওয়াল ঈমান চাহেগা আল্লাহ উসকো দেঙ্গে। এক সাহাবী নে পুছা ইয়া রাসূলুল্লাহ ঈমান কিসে কহতে হ্যায়, আপনে ফরমায়া জিত তুজে নেকি খুশ করে গুনাহ গমগিন করে জান লে কে তু মুমিন হ্যায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গো আজিজো ঈমান কো ঈমান কি আলামতো কে সাথ কুরআন মে গৌর করো, আল্লাহ রাব্বুল ইজ্জত নে ঈমান কো কিস তরহ বয়ান ফরমায়া হ্যায়। সিরফ ইতনা কহনা কি ঈমান ওয়ালে কামিয়াব হো গয়ে ইয়ে কামিয়াবি কা খেয়াল হ্যায়, ইয়ে কামিয়াবি কা দাওয়া হ্যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত খুদ ফরমা রহে হ্যায় ও ঈমান ওয়ালে ইয়াকিনান কামিয়াব হো গয়ে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কুরআন মে জাহাঁ ঈমান কা লফ্জ় হ্যায় ওয়াহাঁ ঈমানী সিফাত উসকে সাথ জোড় কর ফরমায়া গয়া হ্যায় কি ঈমান ওয়ালে ও হ্যায় আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ঈমান ওয়ালে ও হ্যায় জো আল্লাহ সে তনহাই মে ডরনে ওয়ালে হ্যায়। ঈমান ওয়ালে ও হ্যায় কি জো হর লঘু কাম সে রুখ ফেরনে ওয়ালে হ্যায়। ঈমান ওয়ালে ও হ্যায় জো আপনে মাল সে আল্লাহ কা হক আল্লাহ কে বন্দো কা হক পুরি তরহ আদা করনে ওয়ালে হ্যায়। ঈমান ওয়ালে ও হ্যায় জো আপনি শরমগাহোঁ কো হর হর কিসম কে হারাম সে মহফুজ রখনে ওয়ালে হ্যায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গো আজিজো ঈমান কো ঈমান কি আলামতো কে সাথ গৌর করনা পড়েগা তো ঈমান কা ইলম ঈমান কি হকীকত হাসিল হোগি ورنہ ایمان ایک خیال میں چلے جائے.
تو میرے محترم دوست اور بزرگو بولیں جی ایمان کے شکتیشالی کرار تینٹا اپائے بلا ہل تینٹا اسباب بلا ہل چترت جنس جا ایمان کے شکتیشالی کرار سیٹا ہل ایمان کے ایمان آلامت دارا ایمان کے جاچائی کرا ایمان پریچے لوا جو ہمار ایمان کی پریا آسے کون استرے آسے جکن ہمیں ایمان آلامت مدد ہمیں چنتا کرب اور فکر کرب تو ہمیں بجتے پڑب جو ہمار ایمان کون پریا آسے ایمان دربلتا جہاں ہمار سامنے ایسے جائے تو ہمیں ایمان جو محنت کرب ایمان اللہ تعالی کا چاہب جی اللہ تعالی کا ایمان چائے اللہ تعالی تک ایمان دان کریں تو ایمان جو چاواؤ تو ہوتے نا جیتو ہمیں ہمار ایمان کے جانی نا جو ہمار ایمان کون پریا آسے ہمار ایمان کون استرے آسے ہمیں یہ کتار اوپر آنند انوبھو کرتے ہمیں من کرتے جی ایمان آسے بس ہمیں تو ایماندار ہمیں تو کامیاب ہو گلام نہ میرے محترم دوست اور بزرگ بولے جی ایمان تو ایمان سنگے تر گناولی ایمان کاکے بولے کون ایمان مانوش کے نجات دیبے کامیاب کربے یہ تو قرآن و حدیث مدد غور کر لے چنتا کر لے بوجھا جائے یہ جن بولیں جی بھائی ایمان ایک آلامت یہ جی ایمان جہاں ہو تو تاکوا ہو تاکوا بولے جی نرجنے اللہ کے بھائی کرا نرجنے کیوں اللہ کے بھائی کرے اللہ تعالی نشید کاج تھی برت تھے تو یہ ہل تاکوا اور جی ایمان جہاں آسے تو تاکوا آسے کنا یہ دیکھتے ہو جی ہمارے بھیتر جی تاکوا تھے ارتھا نرجنے ہمیں اللہ تعالی کے بھائی کری تھی بجتے ہو جی ہمیں ہمار بھیتر ایمان آسے یہ جن میرے محترم دوست یہ تاکوار کلما بلا ایمان کے تاکوار کلما بلا اور بلا جی ایمان ایمان بسی حقدار ایماندار ہی حقدار ترائی کلمار بسی حقدار تو کدی ایمان کے جہاں لا الہ الا اللہ کلما کے تاکوار کلما بلا تو اخن دیکھتے ہو جی ہمیں جی نجے کے ایماندار من کرتے ہمار بھیتر تاکوا آسے کنا تاکوا بڑ شکتیشالی جنس ایمان جہاں تاکوار سنگے ہے ایمان دارا جہاں تاکوا بھیترے پیدا ہے تو میرے محترم دوست اور بزرگ اللہ پاکر وعدہ یہ رکم ایمان اوپرے جی ایمان سنگے تاکوا آسے تو وعدہ ٹا کی بولے جی پانچٹا پورسکار اللہ تعالی پانچٹا وعدہ کرسین ایک ہل جی اللہ تعالی یہ تاکوا والا کے جیکن سنکیرنتا تھے اللہ تعالی تاکہ بہر کر جیکن بپد آپد مصیبت جیکن گھیراؤ تھے اللہ تعالی تاکہ ادھار کربین جیکن سنکیرنتا تھے اللہ تعالی تاکہ بہر کر نہیں آسبین اور میرے محترم دوست اور بزرگ اللہ تعالی وعدہ ہل جی اللہ تعالی تر دھارنار باہر گمان باہر اللہ تعالی تر کاج کے اللہ تعالی سمادھا کر دیبین باہیک ابسار بپریت اللہ تعالی تر کاج کے سمادھا کربین باہیک کون آسباب چھڑائی اور تر دھارنار باہر اللہ تعالی تاکہ اللہ تعالی تر کاج کے سمادھا کربین تیتیو ہل اللہ تعالی تر کاجر مدد تر کاج کے سہج کر دیبین چترت ہل اللہ پاک تر گنا کے معاف کر دیبین اور یہ تاکوا والا پنچم پورسکار ہل اللہ پاک تر اجر و ثواب کے بڑھائے دیبین تر سب عمل اجر و ثواب کے اللہ تعالی بڑھائے دیبین جہاں تاکوا ہو ایمان تاکوار اوپر آسبے تو یہ جن میرے محترم دوست اور بزرگ بولے جی ایمان کے تر آلامت دارا چنتے ہو جی ایمان بھیتر یہ پریمان تاکوا جی پرتیک حرام کاج تھی تاکہ روکتے سے خراب کاج تھی تاکہ نشید کاج تھی تاکہ روکتے سے حضور اکرم صلی اللہ علیہ وسلم کے صحابی جیجیسا کرلین ایمان سمپرکے تو حضور بولین جی تمہار جدی بھالو کاج تمہیں خوشی کرے نیک کاج تمہیں خوشی کرے اور بد کاج گناہر کاج تمہیں چنتت کرے تمہیں دکھت کرے تہلے من کر تہلے جنے رکھو تمہیں مومن تو ایک جن مومن سے ایماندار کیبھے بجبے جو ہمار بھیتر ایمان بولے جی جدی نیک کاج تاکہ آنند دے کو نیک کاج کرتے پہ سے آنندت ہے اور کون گناہر کاجر دارا سے چنتت ہے سے پریشان ہے تر دلر مدد کشٹ ہے تو بولے یہ ایمان پریچے جو بھیتر ایمان آسے میرے محترم دوست اور بزرگ انہیں بولیں جو قرآن و حدیث مدد ایمان ایمان سنگے خالی ایمان ہولی جتھ ہوئے دے نا بولے ایمان سنگے جو سمست گناولی صفات گلی قرآن و حدیث مدد آسے سگلر مدد غور کرتے ہیں جمن نا کہ اللہ تعالی ایمان سنگے بولتے ہیں বলে ওই ইমানদার কামিয়াব যে ইমানদার তার নামাজের মধ্যে খুশু করতে পারে, এবং যে কিনা বেহুদা কাজ বেকার কাজ থেকে বেঁচে থাকে, এবং যে আল্লাহ তাআলার দেওয়া মালের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে হককে আদায় করে, এবং যে ওই ইমানদার কামিয়াব যে তার লজ্জাস্থান থেকে লজ্জাস্থানকে আল্লাহ তাআলার হুকুম থেকে আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বাঁচায় রাখে, হারাম কাজ থেকে বাঁচায় রাখে। তো মেরে মহতরম দোস্ত, এইভাবে কোরআন ও হাদিসের মধ্যে ইমানের পরিচয়, ইমানের গুণাবলী, ইমানের আলামত বলা হয়েছে। এগুলির আলোচনার দ্বারা নিজের ইমানের স্তর বোঝা যাবে। তো যখন মানুষ বুঝবে যে আমার ইমান কোন পর্যায়ে কোন স্তরে আছে, তো সে তখন সে চিন্তা করবে যে আমার ইমানকে বাড়ানো দরকার, এটার জন্য মেহনত, এটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে তো আল্লাহ তাআলা ইমান দিবেন তাকে। দুনিয়া সব জিনিসকে চায় কিন্তু সে তো ইমান চায় না, ইমানের জন্য তো আল্লাহ তাআলার কাছে দোয়া করে না। তো মেরে মহতরম দোস্ত, এই জন্য বলেন যে চতুর্থ উপায় হলো ইমানকে শক্তিশালী করার, সেটা হলো যে ইমানের যে সমস্ত সিফাত গুণাবলী, ইমানের আলামত যেগুলি কোরআন ও হাদিসের মধ্যে বলা হয়েছে, সেগুলির আলোচনার দ্বারা, সেগুলির মধ্যে গৌর ফিকির করার দ্বারা ইমান শক্তিশালী।
জিস তরহ ইবাদত সে পেহলে তাহারত আর পাকি কা হাসিল করা জরুরি হ্যায়, ইসি তরহ ইবাদত সে পেহলে মামলাত কা হুকুম বদলানা জরুরি হ্যায়। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, جب تک معاملات حکم پر نہیں آئیں گے اس وقت تک عبادات، اخلاق اور معاشرہ یہ قائم نہیں ہوں گے۔ اس لیے کہ انسان کی تخلیق کی بنیاد اللہ کی عبادت ہے، یہ تخلیق انسانی کی بنیاد ہے۔ اس کے لیے ضروری ہے کہ جسم میں دوڑنے والا خون اس کو پاک اور حلال غذا سے یہ خون تیار کیا جائے تاکہ جسم کا ہر عضو حکم پر آئے۔ جب حرام کمائیوں کے ذریعے خون کو بگاڑ لیا جاتا ہے تو پھر اعضا حرام کی طرف چلنے میں خود انسان سے بے قابو ہو جاتے ہیں۔ لیے سب سے پہلے معاملات کو حکم پر لایا جائے کہ جسم کے اندر دوڑنے والا خون حرام کمائیوں سے پاک ہو۔ میرے بزرگ دوستو عزیزو، کسی گناہ کے کرنے والے کو اللہ اور اللہ کے رسول کے خلاف جنگ اعلان جنگ کرنے والا نہیں فرمایا سوائے سود کھانے والے کے۔ کسی کبیرہ گناہ کرنے والے کو اللہ اور اللہ کے رسول کے خلاف اعلان جنگ کرنے والا نہیں فرمایا قرآن میں سوائے سود کھانے والے کے، کہ اگر یہ سود سے باز نہیں آتے تو انہوں نے اللہ اور اللہ کے رسول سے اعلان جنگ کر لیا ہے۔ یہ غور کرنے کی بات ہے کہ جو شخص اللہ کے رسول سے اعلان جنگ کیے ہوئے ہو، وہ اللہ کے خزانوں سے کون سا فائدہ اٹھا سکتا ہے؟ اِن لَمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ۔ میرے بزرگ دوستو عزیزو، ہمیں ہر قدم پر یہ تحقیق کرنی ہوگی کہ کیا میرے لیے حلال ہے، اس لیے کہ انسان، میں نے عرض کیا کہ تخلیق انسانی کی بنیاد عبادت ہے، یہ عمل کی مشین ہے، اس کو اپنا عمل کا ایندھن چاہیے۔ میں آج کیا کرتا ہوں کہ وہ گاڑی جو انسانوں کے ہاتھوں بنی ہے، وہ اپنا تیل بدلنے سے 1 کلومیٹر کا سفر بھی طے نہیں کر سکتی، تو وہ انسان جو اللہ کے ہاتھ سے بنایا گیا ہے، وہ حرام غذاؤں کے ذریعے جنت تک کی مسافت کیسے طے کر سکتا ہے؟
تو میرے محترم دوست اور بزرگوں، বলেন যে আমাদের সব বিষয়ের মধ্যে তাকওয়া আনতে হবে, ইবাদতের মধ্যে তাকওয়া আনতে হবে। যেমন নাকি একটা ইবাদত, এটার জন্য শর্ত হলো বাহ্যিকভাবে তহারত এবং বাহ্যিকভাবে পবিত্রতা হাসিল করা, ওযু গোসলের মাধ্যমে বাহ্যিক তহারত এবং পবিত্রতা হাসিল করা, এটা শর্ত, এটা ছাড়া ইবাদত হয় না। ঠিক এমনিভাবে মেরে মহতরম দোস্তার বুজুর্গ, মুআমালাত অর্থাৎ কামাই, মানুষের যে কামাই রোজগার বলে যে এটার দ্বারা এই কামাই রোজগারকে সে খায়, এটাকে সে পেটের মধ্যে লোকমা ঢুকায়, এটার দ্বারা তার শরীরের মধ্যে রক্ত তৈরি হয়, তো এই রক্ত তার শরীরের শিরা উপশিরাতে রগরে সাথে এই রক্ত দৌড়াইতেছে, তার দিলের মধ্যে এই রক্ত দৌড়াইতেছে। এখন যতক্ষণ পর্যন্ত এই মুআমালাত অর্থাৎ কামাই রোজগারের মধ্যে সে তাকওয়া না আনবে এবং এই কামাই রোজগারকে আল্লাহ তাআলার হুকুমের উপরে না আনবে, ততক্ষণ পর্যন্ত না তার ইবাদত ঠিক হইতে পারে আর না তার মুআশারাত ঠিক হইতে পারে, না তার আখলাক ঠিক হইতে পারে, কোনো লাইনেই ঠিক হইতে পারে না। যেহেতু তার ওই মুআমালাত যেটা কামাই রোজগার, এটা আল্লাহ তাআলার হুকুমের উপরে আসে না। আল্লাহ তাআলার হুকুমের উপরে এটা যতক্ষণ না আসে, ততক্ষণ পর্যন্ত এইটার দ্বারা শরীরের ভিতরে যে হারাম রক্ত তৈরি হইতেছে, তো এটার দ্বারা সে কিভাবে ইবাদত করবে? মনে করেন যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হইল আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার বন্দেগী করবে, এটা মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এখন এই ইবাদতের জন্য এক তো জাহিরি বাহ্যিক তার পবিত্রতা, আরেক তার ভিতরগত তার পবিত্রতা চাই। এই ভিতরগত পবিত্রতা হবে সেটা হলো যদি তার কামাই হালাল হয় এবং তার কামাইয়ের মধ্যে হারাম না থাকে, তার কামাইটা পবিত্র হয়, পাক হয়, কামাই পাক হবে তো ভিতরের জিনিসও তার পাক হবে। উনি বলেন যে ভাই, আমাদেরকে সর্বপ্রথম আমাদের কামাইটাকে ঠিক করতে হবে, এটার মধ্যে থেকে আমার এটাকে আমাদের আল্লাহ তাআলার হুকুমের উপরে আনতে হবে। উনি বলেন যে কোনো গুনাহকে দুনিয়াতে মানুষ যত গুনাহ করে, বড় বড় গুনাহ করে, কোনো বড় গুনাহকে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা বলা হয়নি। যে এই গুনাহগার এই গুনাহ করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে গুনাহের মাধ্যমে, এটা বলা হয়নি। একমাত্র সুদ খাওয়াকে আল্লাহর সঙ্গে, আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলা হয়েছে। কে যে সুদখোর, সুদ খেয়ে যেছে, তো সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। যদি সে এই সুদ খাওয়া থেকে তওবা না করে, এটা থেকে না ফিরে, তো সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। তো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছে, সে কি করে কামিয়াবি হাসিল করবে এবং সে কি করে আল্লাহ তাআলার মদদ সাহায্য নিবে, যে আল্লাহর সঙ্গে স্বয়ং যুদ্ধ ঘোষণা করতেছে? এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে আমাদের কামাইকে আল্লাহ তাআলার হুকুমের উপরে আনতে হবে। যদি এটা আল্লাহর হুকুমের উপরে আসে, তো আমাদের ইবাদত ঠিক লাইনে আসবে। আর আমাদের মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আমাদের অন্যান্য জিন্দগির লাইন, মুআশারাত বলেন আর আখলাক বলেন, এগুলিও ঠিক লাইনে আসবে যখন আমাদের কামাইটা ঠিক হবে। এই জন্য উনি বলেন যে ভাই, মানুষের ভিতরে যে শক্তি ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, ইবাদত সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করবে, তো এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করা, বলে এটা হারামের দিকে চলবে না এটা হালালের দিকে চলবে, হারামের দিকে চলার থেকে বিরত থাকা এবং এই অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা, আর হালালের দিকে চালাইবার জন্য এই অঙ্গকে শক্তি পয়দা করা, এটার জন্য তো ভিতরে তার যে খাদ্য থেকে তার ভিতরে রক্ত পয়দা হইতেছে, ওই রক্তই শক্তি। তো ওই রক্তটা যদি পাক না হয়, পবিত্র না হয়, তাইলে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে হারাম কাজ থেকে কি করে বিরত রাখবে, এটা থেকে কি করে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে ঠেকাবে? এই জন্য বলে যে মানুষ একটা গাড়ি তৈরি করে, ওটার মধ্যে পেট্রোল অথবা ডিজেল যে কোনো একটা দিতে হবে, যদি পেট্রোলের জায়গায় সে ডিজেল দিয়ে দেয়, তো এই গাড়ি দিয়ে সে 1 কিলোমিটারও যাইতে পারবে না, অতিক্রম করতে পারবে না, যেহেতু সে এটার জ্বালানি বদলাই ফেলছে। যে জ্বালানি এটার মধ্যে রাখার কথা ছিল, আরেক জ্বালানি সে এটার মধ্যে দিছে, তো ওই গাড়ি দিয়ে সে 1 কিলোমিটারও যেতে পারে না। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যে জ্বালানি এই শরীরের জন্য, বলে এইটাকে যদি পরিবর্তন করে দেয়, হালালের পরিবর্তে হারাম জ্বালানি এটার ভিতরে ঢুকায়, তো এই হারাম জ্বালানি দিয়া জান্নাতের রাস্তা কি করে অতিক্রম করবে? এ মানুষ জান্নাতে কি করে পৌঁছবে? কারণ সে তো তার জ্বালানি পরিবর্তন করে ফেলছে। মানুষের তৈরি মেশিনের মধ্যে জ্বালানি পরিবর্তন করলে যে 1 কিলোমিটারও চলে না, কিছুই করা যায় না। তো আল্লাহ তাআলা তৈরি এই মেশিনের মধ্যে যদি জ্বালানি বদলাইয়া দেয়, তো এই এই শরীর কি করে জান্নাতের রাস্তা অতিক্রম করবে, জান্নাতে কি করে পৌঁছবে? এই জন্য আমাদের মুআমালাত কামাই রোজগারের মধ্যে তাকওয়া আনতে হবে, এবং এই কামাই রোজগারকে হালালের উপরে আনতে হবে, আল্লাহ তাআলার হুকুমের উপরে আনতে হবে।
اسباب میں حرام داخل مسلمان کیوں کرتا ہے اس کے سوا کوئی بات نہیں ہے کہ اس نے اپنے اللہ کے درمیان اسباب کو ذریعہ سمجھ لیا ہے حالانکہ اس کے اللہ کے درمیان محض اعمال ذریعہ ہے چونکہ اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے، وعدے حکموں کے ساتھ ہیں، اسباب کے ساتھ قدرت بھی نہیں ہے، وعدہ بھی نہیں ہے۔ اسباب میں حرام داخل کیوں ہوتا ہے؟ اس لیے کہ بندے نے اپنے اللہ کے درمیان اسباب کو ذریعہ سمجھ لیا ہے۔ میرے دوستو عزیز بزرگو، اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے، وعدے حکموں کے ساتھ ہیں، اسباب کیوں بنائے؟ اسباب اس امتحان کے لیے بنے ہیں کہ اللہ دیکھنا چاہتے ہیں کہ بندہ کون سا راستے اختیار کرتا ہے۔ اسباب محض امتحان کے لیے ہیں، اطمینان کے لیے اللہ کے اوامر ہیں، اس لیے اللہ کو اسباب نہیں پیش کیے جاتے، بلکہ اللہ کو عمل پیش کیا جاتا ہے اللہ کی قدرت سے فائدہ اٹھانے کے لیے۔ اللہ کو محض عمل پیش کیا جاتا ہے، اسباب نہیں پیش کیے جاتے۔ میں عرض کر رہا تھا کہ اسباب میں حرام داخل اس لیے ہوتا ہے کہ یقین اسباب پر ہے۔ اس لیے میرے بزرگ دوستو عزیزو، ہمیں دعوت کے ذریعے اپنے یقین کو شکلوں سے حکموں کی طرف پھیرنا ہے۔ یہ یقین جب بدلتے ہیں، جب اعمال کی طرف دعوت دو گے اسباب کے مقابلے میں۔ عمل سبب کو جمع کرنا بھی کبھی یقین کو منتقل نہیں کرے گا عمل کی طرف، بلکہ عمل کی طرف اسباب کے مقابلے میں دعوت دینا یہ یقین کو منتقل کرے گا شکل سے عمل کی طرف۔ اس لیے میرے بزرگ دوستو عزیزو، سب سے پہلے ہر عمل کو وعدوں کے یقین پر لاؤ۔ اس میں غور کیا کرو کہ کس عمل پر، کس دعا پر، کس صحابی کی کب کس طرح مدد ہوئی۔ یہ بات یاد رکھنا کہ کرامتیں بیان کرنا ہمارا موضوع نہیں ہے، بلکہ صرف انبیاء اور صحابہ کے ساتھ اللہ کی غیبی مددوں کا بیان کرنا یہ موضوع ہے، اس لیے کہ ان کے واقعات ہمیں ان کی سطح کے عمل کی طرف لے جانے والے ہیں۔ ان کے واقعات ہمیں ان کی سطح کے عمل کی طرف لے جانے والے ہیں۔ وہ لوگ ہیں جنہوں نے، جن کے بارے میں اللہ نے فرمایا ہے رجال صدقوا ما عاهدوا الله علیہ، کہ یہ وہ ہیں جنہوں نے اللہ کے عہد کو پورا کیا، اللہ نے کے لیے اپنے وعدوں کو پورا کر دیا۔ اس لیے میرے محترم دوستو بزرگو عزیزو، عمل کی طرف بلاؤ اسباب کے مقابلے میں، لیکن یہ بات ہم یاد رکھیں کہ عبادت صرف نماز تک موقوف نہیں ہے، عبادت اللہ کے پورے دین کا نام ہے۔ عبادت کا لفظ پورے دین کا احاطہ کیے ہوئے ہے۔ عبادت صرف نماز کا نام نہیں ہے کہ مسلمان نماز پر آ کر باقی احکامات سے رخ پھیر لے۔ یاد رکھنا کہ نماز صرف نماز عبادت نہیں ہے، پورا دین عبادت ہے۔ صرف نماز عبادت نہیں ہے، پورا دین عبادت ہے۔ امام غزالی فرماتے ہیں نماز، روزہ، حج، زکوٰۃ، ذکر، تلاوت، دعوت کی محنت، تجارت، پڑوسیوں کے حقوق، سنت کا اہتمام۔ ये 10 चीजें मिलकर इबादत है। नमाज और रोजा, हज और जकात, जिक्र और तिलावत, दावत की मेहनत और तिजारत, पड़ोसियों के हुकूक और सुन्नत के अहतमाम, इन 10 चीजों का नाम इबादत है। इबादत कहते हैं हर अमल को हुक्म पर लाना, हर अमल को हुक्म पर लाना, इसको इबादत कहते हैं कि हर अमल को हुक्म पर लाओ। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, अजीजों, इबादत का रुबूबियत का तकाजा यह है कि महज अल्लाह की इबादत की जाए। ये रब अल्लाह को रब मानने का तकाजा यह है कि महज अल्लाह की इबादत की जाए। अल्लाह के गैर की इबादत इस तरह मुमकिन नहीं है जिस तरह अल्लाह के गैर को मुसलमान के लिए रब बनाना मुमकिन नहीं है। देखो, मैं बहुत ज़रूरी, अहम और बुनियादी बात इसलिए अर्ज कर रहा हूँ ताकि हम ये फैसला करें कि हमने जिसको रब बनाया है, आया हम उसके मुकाबिल किसी और को रब तो नहीं समझते। मैं वाकयात करूंगा जिससे सही ये मालूम हो जाएगा कि रब पर ईमान लाना किसको कहते हैं और अल्लाह के गैर को रब बनाना किसको कहते हैं। ये बात बहुत ध्यान के साथ सुनना। मैंने अर्ज किया कि इबादत का तकाजा यह है कि अल्लाह के गैर की इबादत न की जाए। इबादत सिर्फ रब का हक है, इबादत सिर्फ रब का हक है। जिस तरह अल्लाह के गैर, अल्लाह के गैर रब नहीं हो सकता, इस तरह अल्लाह के गैर की इबादत नहीं हो सकती। अल्लाह के रब होने का तकाजा यह है कि महज उसकी इताअत की जाए, उसके गैर की इताअत न की जाए। लेकिन अल्लाह के हुक्म के खिलाफ अल्लाह के गैर की बात को मानना, ये अल्लाह के गैर को अपना रब बनाने के मुतरादिफ है, अल्लाह के गैर को अपना रब बनाने के बराबर है। मैं बहुत ज़रूरी, बुनियादी और अहम बात अर्ज कर रहा हूँ। हम जिस तरह चाहें हलाल को हराम कर लें, हराम को हलाल कर लें, और वो भी हालात के पेश नज़र। मेरे महतरम दोस्तों, बुजुर्गों, अजीज़ों, कुरान ने इसको निफाक कहा है कि कुफ्र इस्लाम के बॉर्डर पर चला जाए, कि न पूरे इस्लामी अहकाम पर और न पूरे कुफ्र के तरीक़ों पर, बल्कि कुफ्र इस्लाम के बॉर्डर पर चलना ये मुनाफिकीन की अलामत है। कुरान ने साफ तौर पर कहा है وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ کہ لوگوں میں ایسے لوگ بھی ہیں جو اللہ کی عبادت کرتے ہیں کفر اسلام کے بارڈر پر۔ یہ وہ قسم ہے جو دین پر چلتی ہے حالات کو دیکھ کر، حالانکہ دین پر چلنا ہے حکم کو دیکھ کر۔ میں پوری بات کا خلاصہ عرض کروں کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم کے ایک صحابی جن کا نام تھا عدی بن حاتم، وہ نصرانی تھے، نصرانیت سے اسلام میں آئے، نصرانیت سے اسلام میں آئے۔ تو آپ نے، آپ سے پوچھا انہوں نے کہ یا رسول اللہ، یہ بات معلوم سمجھ میں نہیں آتی کہ اللہ نے قرآن میں کیوں فرمایا ہے اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون اللہ، کہ یہود و نصارہ نے اللہ کے علاوہ اپنے علماء اور مشائخ کو، اپنے احبار و رہبان کو اللہ کے سوا رب بنایا ہوا تھا، حالانکہ ہم آپ پر ایمان لانے سے پہلے بھی اللہ ہی کو رب مانتے تھے، پھر اللہ نے قرآن میں یہ الزام کیوں لیا ہے؟ ہم نے اللہ کے غیر کو کبھی رب نہیں بنایا، اللہ ہی کو رب مانتے تھے، اللہ نے کیوں فرمایا کہ انہوں نے اپنے احبار رحمان کو اپنا رب بنایا ہوا تھا؟ آپ نے فرمایا کہ اے علی بن حاتم، جب تمہارے احبار رحمان حلال چیز کو حرام کرتے تھے، حرام چیز کو حلال کرتے تھے، تو تم ان کے کہنے پر عمل کرتے تھے یا نہیں؟ عرض کیا، کہ ہاں یا رسول اللہ، وہ حلال کو حرام کریں، حرام کو حلال کریں، دن کو رات کریں، رات کو دن کریں، جیسے وہ کہتے تھے ہم ایسا کرتے تھے. آپ نے فرمایا تب تو تم نے ان کو اپنا رب بنا لیا تھا. رب، اللہ کو رب بنانے کا تقاضا یہ ہے کہ پھر کسی حالت میں، دنیا ہاتھ جاوے جاوے، کسی حال میں اللہ کے غیر کی اطاعت کرنا کسی حال میں ممکن نہیں ہوگا. جو اس پر جمیں گے، اللہ رب العزت کا کبھی بھی، کبھی اللہ کا ضابطہ نہیں ہے کہ اللہ ان کو کبھی بھی ضائع کرے. اللہ کا ضابطہ یہ ہے اور اس کا وعدہ یہ ہے کہ اللہ رب العزت ان کو ہر حال میں نبیوں کی طرح اور صحابہ کی طرح ظاہر کے خلاف کامیاب کر کے دکھلائیں گے. کیونکہ مجاہد اس کو کہتے ہیں جو اللہ کے حکم پر جمنے والا ہو ماحول کے خلاف، اور مہاجر اس کو کہتے ہیں جو اللہ کے حکم پر جمنے کے لیے اور اللہ کی اطاعت کے لیے اپنا ملک، اپنا مقام چھوڑ دے، وہ مہاجر ہے. اس لیے میرے محترم دوست بزرگو عزیزو، خوب سمجھ لینا چاہیے کہ عبادت کس کو کہتے ہیں اور عبادت کس کا حق ہے، اور اللہ کے غیر کی اطاعت اللہ کے غیر کو رب بنا لینے کے برابر ہے.
محترم دوست بزرگو، بولے جہاں آج ہمارے বলে যে আসবাবের মধ্যে আমাদের কামাই রোজগারের মধ্যে হারাম কেন ঢুকলো, এটার কারণটা কি? বলে যে আসলে এটার কারণ হলো এই যে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য মাধ্যম হিসাবে আমাদের কামাই রোজগার অথবা আমরা আমাদের দুনিয়ার আসবাবকে মনে করে থাকি। বলে আসবাব জোগাড় হবে, আসবাব তৈরি করব, তো আল্লাহ তাআলা এই আসবাবের মাধ্যমে আমাদেরকে দিবেন। তো যেহেতু আল্লাহ তাআলার মধ্যে আর আমাদের মধ্যে আসবাবকে আমরা মাধ্যম মনে করি, এই জন্য বলে যে আসবাবকে বানাইবার জন্য তো এখন আর হালাল হারামের পরোয়া করতেছে না, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আসবাব তৈরি করতেছে। মেরা মহতরম দোস্তার বুজুর্গ বলে যে আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার মধ্যে আর বান্দার মধ্যে মাধ্যম যেটা আল্লাহর কাছ থেকে নেওয়ার অথবা আল্লাহ তাআলার দেওয়ার যে মাধ্যম এবং সুন্নত এবং নিয়ম যেটা, সেটা আসবাব নয়। আসবাবকে আল্লাহ তাআলা মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা স্বয়ং আপন ওয়াদার সঙ্গে কুদরত এবং তার সঙ্গে আল্লাহ তাআলার হুকুম, বলে যে বান্দা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে, আমল তৈরি করে, তো আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আপন ওয়াদাকে পুরা করে। এখানে কোনো বাহ্যিক আসবাবের কোনো মাধ্যম এখানে নাই। এই জন্য বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের ঘটনাগুলিকে এবং আম্বিয়া আলাইহিম সালাত ওয়া সালাম তাদের ঘটনাগুলিকে দেখা চাই, যে আল্লাহ তাআলা যে তাদেরকে সাহায্য করলেন এবং তাদের সমস্যার সমাধান করলেন এবং তাদেরকে যে আল্লাহ তাআলা তার খাজানা থেকে দিলেন জাহিরের খেলাফ বাহ্যিক অবস্থা, এটার বিপরীতে আল্লাহ তাআলা তাদেরকে যে সাহায্য নুসরত করলেন, এগুলার কারণ কি? কোন আমল, কোন ইবাদত তারা করলেন এবং কোন আমলের উপরে আল্লাহ তাআলা কি সাহায্য করলেন এবং আল্লাহ তাআলা কি তাদেরকে দিলেন, কি আল্লাহ তাআলার ওয়াদা পুরো হলো, এটাকে গৌর করা চাই এবং এইটা মোতালা করা চাই সাহাবাদের ওয়াকিয়াতের মধ্যে। সেই জন্য মেরা মহতরম দোস্তের বুজুর্গ, তাহলে ওখানে দেখা যাবে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইবাদতকে পেশ করতেছেন, ইবাদতকে মাধ্যম বানাইতেছেন, সমস্ত নবীরা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য মাধ্যম যেটা নিছেন সেটা হলো ইবাদতকে নিছেন। তো এই জন্য মেরা মহতরম দোস্তের বুজুর্গ, ইবাদত হলো আল্লাহ পাকের কাছ থেকে নেওয়ার মাধ্যম, আর এই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এখন মেরা মহতরম দোস্ত, এই ইবাদত যে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার মাধ্যম এবং উপায়, তো ইবাদত কি এটা বুঝতে হবে। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, যে কোনো একটা আমল করলো এটা কি ইবাদত বলে না, আসলে তো হলো ইবাদত পুরা জিন্দগির সমস্ত কাজ আল্লাহ তাআলার হুকুম মতো যখন হবে তো ওইটা ইবাদতে পরিণত হবে। পুরা জিন্দগির সব কাজ ইবাদত হইতে হবে, মানে আমার জিন্দগির সব কাজকে আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতেছি, আমি একটা কাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করতেছি আর বাকিগুলা সব আল্লাহ তাআলার হুকুমের বিপরীত করতেছি, আল্লাহর হুকুমের উল্টা করতেছি, তাইলে হলো না। বলে যে আমাকে তো পুরা সমস্ত কাজ আল্লাহ তাআলার ইবাদত বানাইতে হবে, জিন্দগির সব কাজ ইবাদত বানাইতে হবে। তো ইবাদতের খোলাসা, শুধু একটা কাজকে বা একটা আমলকে ইবাদত বলে না, জীবনের সব কাজগুলিকে ইবাদত বানাইতে হবে, অর্থাৎ সব কাজ যখন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হবে। এই জন্য বলেন যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই ইবাদতের অর্থ করছেন, উনি দশটা আমল বাতাইছেন, নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, দাওয়াত, তিজারত, দাওয়াতের মেহনত, তিজারত, পড়োশির হক আদায় করা, আর মেরে মহতরম দোস্ত সুন্নতের ইত্তেবা করা, সুন্নত অনুযায়ী জীবনযাপন করা। বলে এই দশটা জিনিসকে তিনি ইবাদত বলছেন। তো এই দশটা জিনিস জিন্দগির মধ্যে আনতে হবে, দশ জিনিস এই জিন্দগির মধ্যে আনলে তখন আমার গোটা জিন্দগিটা ইবাদত হবে। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ উনি বলেন যে ভাই, এই কথাটা পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার যে আমরা দুনিয়ার আসবাবকে আল্লাহ তাআলার মদদ ও নুসরত লওয়ার মাধ্যম মনে করতেছি, আসলে আল্লাহ তাআলার মদদ ও নুসরত লওয়ার, আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহর ওয়াদা পুরা করার মাধ্যম হলো আল্লাহ তাআলার হুকুম। কারণ হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত, দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নেই। যে কেউ কোনো আসবাব জমা করবে তো আল্লাহ তাআলা তার জন্য কোনো ওয়াদা করছেন যে এত টাকা হলে আমি তোমার এই সমস্যার সমাধান করে দিব, বলে না, এরকম কোনো ওয়াদা দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে আল্লাহ পাকের নাই। আল্লাহ পাকের সমস্ত ওয়াদা এগুলি হলো ইবাদতের সঙ্গে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার সঙ্গে। মেরা মহতরম দোস্ত, ইবাদত বলে এটা একমাত্র তার হক যিনি রব, যিনি জীবনের সমস্ত তাকাজাকে পুরা করেন, জীবনের সমস্ত চাহিদাকে মিটান, তিনি হলেন রব। আর এই রবই একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত, রব ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত। তো এই জন্য আমাদের ইবাদতকে আমাদের রবের জন্য করতে হবে, রবের জন্য ঠিক করতে হবে। এখন কথা হলো যে আমি কাকে রব মনে করতেছি, আমি কি আসবাবকে রব মনে করতেছি, না আমি আল্লাহ তাআলাকে রব মনে করতেছি, এটা হলো দেখার বিষয়। মেরা মহতরম দোস্তার বুজুর্গ, আমি হালাল হারামের হেরফের করতেছি, আসবাব জমা করতেছি, আল্লাহ তাআলার হালাল হুকুমকে পরিবর্তন করে আমি হারাম বানাই দিছি, হারামকে পরিবর্তন করে আমি হালাল বানাই দিছি, তো বলে যে হালাল হারাম নির্ধারিত করতে পারে কে, বলে হালাল হারাম নির্ধারণ করার একমাত্র পাওয়ার ক্ষমতা অধিকার রবের আছে, রব ছাড়া আর কারোই নেই। আর আমরা যে কোনোটাকে হালাল হারাম হারাম বলতেছি আর আল্লাহ তাআলার হালাল করা জিনিসটাকে আমরা হারাম বলতেছি, হালাল বলতেছি হারাম করা জিনিসটাকে, তো হারাম হালাল কি আমরা নির্ধারণ করব? ইবাদত কার জন্য হবে? ইবাদত তো রবের জন্য হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আগে এটা ঠিক করতে হবে যে আমার রব তিনি, এটা ইনি কে, কে আমার রব? আমার রব কি আমার আসবাব, না আমার রব দুনিয়ার কোনো মানুষ, না আমার রব যিনি আমার জীবনকে সৃষ্টি করলেন, আমার জীবনের সব তাকাজাকে পুরা করেন, যিনি আমার সব চাহিদাকে মেটান, যিনি আমার লালন পালনের দায়িত্ব যার হাতে, যিনি আমার লালন পালন করেন তিনি আমার রব। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, মানুষ যখন কারো ইতাআত করে, কারো কথা মানে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায়, সে প্রকৃতপক্ষে যার হুকুম মানে তাকেই রব মনে করে। কারণ রব ছাড়া হুকুম, রবের হুকুমের মোকাবেলায় আর কারো তো ইবাদত করা যায় না। যে যার হুকুমকে মানতেছে তার ইবাদত করতেছে, আমি তার ইবাদত করতেছি যার হুকুমকে মানতেছি। আমি যদি আল্লাহর হুকুমকে মানি, আল্লাহর হুকুমের মোকাবেলায়, আল্লাহর হুকুমের বিপরীতে কারো কথা না মানি, তাইলে আমি আল্লাহর ইবাদত করতেছি। আর যদি আমি আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায়, যেমন কামাই রোজগারের মধ্যে আমরা হারাম কামাই করতেছি, হারাম জিনিস নিতেছি, তো আমি ওখানে কার ইতাআত করতেছি, কার অনুসরণ করতেছি? আমি তো আল্লাহ তাআলার অনুসরণ করতেছি না। আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় কোন মানুষ দেখা দেখি কারো কথায় আমি চলতেছি, তো তাইলে আমি আল্লাহ তাআলাকে রব মানতেছি না, আমার ইবাদত আল্লাহর জন্য হইতেছে না, আমি যার কথাকে মানতেছি তার ইবাদত করতেছি। একটু সূক্ষ্ম জিনিস খেয়াল করে শুনলে এই জিনিসটা বুঝে আসবে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, অনেক লোক আছে বলে যে তারা ইসলাম এবং কুফরের বর্ডারের উপরে চলে, যদি অবস্থা ভালো দেখে তো তাহলে তো ঠিক আছে, আর অবস্থা বেগদিক দেখলে সে বর্ডার পার হয়ে যাবে। এটা মুনাফিকদের কাজ বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে, যে অনেক লোক, কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে অনেক লোক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, তারা ইসলাম এবং কুফরের বর্ডারের উপরে থেকে করে, যখন সে সুবিধা দেখে তখন তো সে এটার উপরে কায়েম থাকে, আর যখন সে কোনো অসুবিধা দেখে তো সে ইসলামকে ছেড়ে দেয় এবং সে আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দেয়। এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এইটা চলবে না, এটা তো মুনাফিকের কাজ, এটা এইভাবে চলবে না। বরং আমাকে ঠিক করতে হবে, বুঝতে হবে যে আমি কার ইবাদত করতেছি। আমাকে তো বলা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা তিনি রব হওয়ার উপযুক্ত, তারই হুকুম মানা, তারই হুকুম মানতে হবে, আর কারো হুকুম মানা যাবে না। কিন্তু আমি কার হুকুম মানতেছি? আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় দুনিয়াদারি, দুনিয়ার লোকদের, তা আমি তখন তো আল্লাহকে রব মানতেছি না, আমি তো আর কারো ইবাদত করতেছি, আল্লাহর করতেছি না। কারণ যে যার হুকুম মানে সে তার ইবাদত করে, হুকুম মানাই হলো ইবাদত। কারণ আল্লাহ তাআলার হুকুমকে যে মানতেছে সে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। যে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় নিজের দুনিয়াবি কোনো সুবিধার জন্য আর কারো হুকুম মানতেছে, তো সে যদিও বলে আমি মুসলমান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ যদিও সে বলে, কিন্তু সে তো আল্লাহ তাআলার ইবাদত করতেছে না, সে তো অন্যজনের ইবাদত করতেছে। যার হুকুম মানতেছে তার ইবাদত করতেছে, যার কথা মতো সে চলতেছে সে তার ইবাদত করতেছে। এই জন্য আমাদেরকে আমাদের ইবাদত খালেস করার জন্য, আমাদের রবের জন্য ইবাদত খালেস করতে হবে, আর এই খালেস হবে তখনই যখন আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় দুনিয়ার কোনো কথা শুনব না, কোনো কথা নাই, সব বাদ, এক আল্লাহ তাআলার হুকুমই আমার সামনে। যে কোনো বিপরীত কথা আসবে আমি ওইটাকে ত্যাগ করব, আমি ওইটাকে বর্জন করব, আমি ওই পথে চলব না, বরং আল্লাহ তাআলার হুকুমই সামনে। উনি বলেন যে যে যার কথা মতো চলে, যার ইতাআত করে সে তারই ইবাদত করে, এই কথাটা হাদিস থেকে প্রমাণ হয়। এটা শুধু একটা মুখের কথা নয়। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নাসারা ছিলেন প্রথম, তো এরপরে তিনি ইসলাম কবুল করছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নাসরানীদেরকে, ইহুদ নাসারাকে, যে তারা তাদের ওলামা এবং তারা তাদের ইবাদত গুজার লোকদেরকে রব বানায় নিয়েছে, অথচ আমরা তো নাসারা থাকা অবস্থায়, খ্রিস্টান থাকা অবস্থায় আমরা তো আল্লাহ তাআলাকেই রব জানতাম, তো আল্লাহ তাআলা এরকম কেন দোষারোপ করতেছেন যে আমরা আমাদের ওলামা আর আমাদের বুজুর্গ লোকদেরকে আমরা রব বানায় নিয়েছি? এই কথা যে আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বলতেছেন, নাসারাদের সম্পর্কে, এই কথাটা তো ঠিক না। আমাদের, আমরা তো আল্লাহকেই রব জানি, তো তারপরেও আল্লাহ তাআলা আমাদের উপরে এই দোষ কেন চাপাইতেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা হ্যাঁ আদি, তোমাদের ওলামারা যখন আল্লাহ তাআলার কোনো হালাল করা জিনিসকে হারাম বলতো অথবা কোনো হারাম করা জিনিসকে হারাম বানাই দিত, হালাল বানাই দিত, তো তোমরা ওইটাকে মেনে নিতে কিনা? বলে হ্যাঁ তা আমরা মানতাম। আমাদের ওলামারা খোদার কালামকে বিকৃত করতো এবং তারা খোদার হালাল করা জিনিসকে হারাম করে দিত আর হারাম করা জিনিসকে হালাল করে দিত আর আমরা ওইটাকে মেনে নিতাম। তো বলে যে তো এইটাই তো তাদেরকে রব মানার অর্থ। আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় তোমরা তোমাদের ওলামাদেরকে মানতেছ, তো তোমরা তোমাদের ওলামাদেরকে রব বানাইছো, আল্লাহকে রব বানাও নাই। আল্লাহকে রব সে বানাইছে যে আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে। যে দুনিয়ার কোনো মানুষের হুকুমকে মানতেছে সে তো আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় যাকে সে মানতেছে তাকে সে রব বানায় নিছে। এই জন্য মেরা মহতরম দোস্ত, এই ইবাদতকে আল্লাহ তাআলার জন্য খাস করতে হবে, কোনো মানুষের জন্য ইবাদত হবে না। তার মানে কোনো মানুষকে সিজদা করবো না অবশ্যই, আমরা কোনো মানুষের জন্য নামাজ পড়বো না অবশ্যই, কিন্তু মেরা মহতরম দোস্ত আমাদের কামাই রোজগার আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কার হুকুমকে মানতেছি আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায়, তো ওইটার দ্বারা প্রমাণ হবে যে আমি কাকে রব মানতেছি আর কার কথা মেনে চলতেছি। যার কথা মেনে চলতেছি তারই ইবাদত করতেছি, ওই ইবাদত দিয়ে আমি আল্লাহ তাআলার নুসরত আর মদদ সাহায্য কিভাবে পাব। এই জন্য আমার ইবাদতকে আল্লাহ তাআলার জন্য খাস করতে হবে এইভাবে যে আমি সব আল্লাহ তাআলার হুকুমকে মানতেছি সর্বক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায় কারো কথা আমি শুনি না, কারো কথায় আমি চলি না, কারো তরিকা কারো পদ্ধতি এটার অনুসরণ আমি করি না, এবং আমি তো আল্লাহ তাআলার হুকুমকে দেখি আমার জীবনের সর্বক্ষেত্রে। তো যখন আমি আমার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুমকে দেখব, তো ওই ইবাদতের উপরে এটাই ইবাদত তৈরি হবে আল্লাহর জন্য, রবের জন্য ইবাদত তৈরি হবে। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার মদদ ও নুসরত আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা যে আল্লাহ তাআলার মদদ নুসরত নিছেন, তারা যে সাহায্য নিছেন, তারা এইভাবেই নিছেন যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে মানা নাই, আল্লাহ তাআলার হুকুমকেই বাস্তবায়িত করব, আল্লাহ তাআলারই ইতাআত করব, আল্লাহ তাআলারই হুকুম মানব, কারো কোনো তরিকা কোনো পদ্ধতি কারো হুকুম আমি মানব না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যখন তাদের জীবনের সর্বক্ষেত্রে এরকম হইলেন, তো তাদের ইবাদত আল্লাহ তাআলার জন্য খালিস হয়ে গেল। যখন ইবাদত আল্লাহর জন্য হবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হবে, ওই ইবাদতের উপরে আল্লাহ তাআলার ওয়াদা পূরণ।
মেরে আজিজো, হমে আপনে পুরে দিন পর আমল কে সাথ সাহাবা কি তরহ সারি উম্মত কো নকল ও হরকত মে লানা হে, ইয়ে আসল মকসদ হে জমা হোনে কা, কি হম জমা হোতে হ্যায় বিখরনে কে লিয়ে, বিখরতে হ্যায় ফির জমা হোনে কে লিয়ে। চুকে ইয়ে বাত হক হে কি উম্মত সির্ফ ঈমান আমাল সালেহা পর নজাত নহীঁ পায়েগি জব তক তওয়াসিব হক তওয়াসিব সবর, হর ঈমান ওয়ালে কো আমাল পর লানে, হর ঈমান ওয়ালে কো ঈমান পর লানে কি ইসকে সাথ মেহনত না হো। উলামা নে সাফ তৌর পর লিখা হে কে আসবাব নজাত চার হ্যায়, ঈমান আমাল সালেহা, দূসরো কো ঈমান পর আমাদা করনা, দূসরো কো আমাল পর আমাদা করনা, ইয়ে চার মিলকর আসবাব নজাত হ্যায়। ইসলিয়ে মেরে বুজুর্গো দোস্তো আজিজো, ইয়ে নকল ও হরকত তজকিয়ে তরবিয়ত ওর মাগফিরত কা যারিয়া হে, উম্মত কি মিসাল বিলকুল জারি পানি কি তরহ হে কি জারি পানি পাক রহতা হে পাক করতা হে, আল্লাহ রাব্বুল ইজ্জত কা ওয়াদা হে কি আল্লাহ ইস রাস্তে মে ফিরনে ওয়ালো কো হিদায়াত দেঙ্গে ওর ইনকো দূসরো কি হিদায়াত কা যারিয়া ভি বানায়েঙ্গে। ইসলিয়ে মেরে বুজুর্গো দোস্তো আজিজো, হমে আপনি জিম্মেদারি কো ওর সারি উম্মত কো ইস জিম্মেদারি পর লানে কি জিম্মেদারি কো দোনো কো সোচনা হে কি সারি উম্মত এক এক উম্মতি কে জিম্মে হে اور ایک ایک امتی ساری امت کا ذمہ دار ہے. امت کے اندر سے اس راستے میں پھرنے کی اہمیت اور اس کا شعور بھی ختم ہو گیا. اس لیے میرے بزرگ دوستو عزیزو, ہمیں صحابہ کرام کی نقل و حرکت کے فضائل سنا سنا کر امت کو اس محنت پر لانا ہے جس محنت پر اللہ رب العزت نے صحابہ کے دور میں پورے دین کو زندہ کیا اللہ کا قیامت تک. کیونکہ انبیاء اور صحابہ اپنے اپنے زمانوں تک کے لیے نہیں, محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ قیامت تک کے لیے کام لے کر آئے ہیں, اور امت کو کام باعتبار مجموعے کے دیا گیا ہے, باعتبار جماعت, باعتبار طبقے اور فرقے کے نہیں. ان فرو اللہ کے راستے میں نکلنا اس کا حکم ہر ایک کے لیے ہے, اور جتنے نقل و حرکت کے فضائل ہیں وہ باعتبار امت کے ہیں, وہ باعتبار امت کے ہیں, کیونکہ وہ جہد کے فضائل ہیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے 100% صحابہ کو نقل و حرکت پر ڈالا تھا.
میرے محترم دوستو بزرگو, ہمارے کے میرے محترم دوستو نجر پورا دینر اوپرے چلتے چلتے سارا دنیا سمست مسلمان پورا امت کے صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تارا جی نقل و حرکت کرچلین دین کے زندہ کرار جنو ایٹار اوپرے آنتے ہوبے. لیکن ہمار دوئی ذمہ داری, ایک ہلو ہمیں نجے یہ ذمہ داری کے بوجھی اور نجے پورا دینر اوپرے عمل کرتےسی, اور ایر ساتھے ساتھے پورا امت کے صحابہ رضی اللہ تعالیٰ مجمعین تارا جی نقل و حرکت کرچلین সেই নকল হরকতের উপরে পুরা উম্মতকে অর্থাৎ সাহাবারা যে মেহনত করছিলেন সেই মেহনতের উপরে পুরা উম্মতকে আনতে হবে. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই উম্মতের জন্য নাজাতের চারটা বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওলামায়ে কেরাম বলছেন শুধু ইমান আর আমল ঠিক করার দ্বারা এই উম্মত কখনো নাজাত পাবে না. এই উম্মতের জন্য তাওয়াসি বিল হক, তাওয়াসি বিসবর বলে এই দুই আমলও তার লাগবে. চার আমলের উপরে, চার জিনিসের উপরে, চারটা কাজের উপরে এই উম্মত নাজাত পাবে. ঈমান লাগবে, আমলে সালেহ লাগবে, এবং এরকম ভাবে অন্যকে মেরে মহতরম দোস্ত ঈমানের দিকে দাওয়াত দেওয়া, ঈমানের উপরে জমানো, বলে যে চারো কাজ যখন এই উম্মত করবে তো এই উম্মত নাজাত পাবে. এই উম্মত মেরে মহতরম দোস্ত বুজুর্গ এক জিম্মাদারি এই উম্মতের উপরে, যেটা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনকে যে মেহনতের উপরে উঠাইছেন, যে মেহনতের ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করছেন, সেই ফজিলত পুরা উম্মতের জন্য, উম্মতের কোনো বিশেষ শ্রেণীর জন্য নয়, বলে ভাই বিশেষ জমানার জন্য নয়, বলে উম্মতের এই জমানা পর্যন্ত এই ফজিলত চলবে এরপরে নয়, না মেরে মহতরম দোস্ত, বলে যে গোটা উম্মত কিয়ামত তক আনেওয়ালা, বলে যে সকলের জন্য ওই মেহনতের ফজিলত বয়ান করা হয়েছে, বলা হয়েছে জোহদের বয়ান, জোহদের ফজিলত বয়ান করা হয়েছে, বলে যে এই উম্মত ওই মেহনত করবে. এই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যে উম্মত যেই মেহনত করছিলেন সেই মেহনতকে আবার আমাদেরকে জিন্দা করতে হবে. সেই মেহনতকে আজ এই উম্মত ভুলে গেছি মজমুইভাবে, অর্থাৎ সার্বিকভাবে, একা দুক্কা কেউ করে সেটা নয়, সার্বিকভাবে এই উম্মত যতক্ষণ পর্যন্ত এই মেহনতকে না করবে ততক্ষণ পর্যন্ত খোদাই ফয়সলা হবে না, হেদায়েতের ফয়সলা হবে না. এই জন্য মেরে মহতরম দোস্ত বলে যে এই উম্মতের প্রত্যেক ব্যক্তি পুরা উম্মতের জিম্মাদার, পুরা উম্মত মিলে এই উম্মতের এক এক ব্যক্তি জিম্মাদার. আমাদের জমা হওয়া ছড়াইয়া পড়ার জন্য, আবার ছড়াইয়া পড়া আবার একত্রিত হওয়ার জন্য. তো কাজেই আমাদের তো আসলে এই মেহনতকে জিন্দা করতে হবে, যেই মেহনতকে জিন্দা করার দ্বারা আল্লাহ আব্বাকের তরফ থেকে হেদায়তের ফয়সলা হবে এবং আল্লাহ আব্বাকের তরফ থেকে মদদ ও নুসরতের তরবিয়তের ফয়সলা হবে. তো এই সব জিনিসের হেদায় ফয়সলা যেটা, এটা তো এই মেহনতের উপরে নির্ভর করে. এই জন্য আমাদেরকে এই মেহনত জিন্দা করতে হবে, এই মেহনতের জিম্মাদারি যে আমাদের উপরে আসে এইটা আমাদেরকে বুঝতে হবে.
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামনে হর সাহাবী কো দাওয়াত দেনে ওয়ালা বানায়া থা, তমাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আপনি কওম কো দাওয়াত দেনে গয়ে, সুবহ সে শাম তক পুরি কওম ইসলামে দাখিল হই, نمازیں ہونے لگیں, مسجدیں بننے لگیں, اذانیں ہونے لگیں. یعنی اللہ رب العزت نے اس راستے کی نقل و حرکت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. میرے بزرگ دوست عزیزو, امت کی بے دینی کا سبب امت کا جمود ہے, اور اس کی تربیت اور ہدایت کا سبب اس کا اپنے دین کو لے کر حرکت میں آنا ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ہر صحابی کو دعوت دینے والا بنایا تھا. تو طفیل بن عمرو الدوسی رضی اللہ تعالیٰ عنہ اپنے کانوں میں روئی ڈال کر آئے تھے کہ کوئی کان میں بات نہ پڑ سکے. یہ قریش نے ڈرایا تھا انہیں آپ کی دعوت سے کہ جو ان کی بات سن لیتا ہے وہ ان کا ہو جاتا ہے. لیکن عجیب بات یہ ہے کہ اس راستے کی نقل و حرکت ہر کچے پکے مکان میں اسلام اور ہدایت کی روشنی کو اس طرح داخل کرے گی جس طرح سورج کی شعائیں گہرے غاروں میں اور ہر کچے پکے مکان میں داخل ہو جاتی ہیں. اللہ رب العزت نے اعمال دعوت میں جاذبیت رکھی ہے دلوں کے ہدایت کی طرف کھینچنے کی. میں اس کو عرض کر رہا تھا کہ طفیل بن عمرو الدوسی رضی اللہ تعالیٰ عنہ وہ اپنے کانوں میں روئی ڈال کر گئے تھے کہ کوئی بات میرے کان میں محمد صلی اللہ علیہ وسلم کی ہرگز نہ پڑے. لیکن خود فرماتے ہیں اب اللہ الا یسمعنی, کہ اللہ مجھے سنوا کے رہے حالانکہ میں سننا نہیں چاہتا تھا. میں نے اپنے کانوں سے روئی نکالی, آپ کی بات کو سنا, مجھے آپ کی بات پسند آئی, میں نے اسلام قبول کیا اور میں فوراً اپنی قوم کو دعوت دینے چلا. آپ اندازہ کریں کہ وہ شخص جو بات سننا نہیں چاہتا تھا اللہ رب العزت نے ان کے ذریعے سے 80 خاندانوں کو اسلام میں داخل کیا. چند سال کی محنت میں 80 خاندان تو پھر نمبر دوسری رضی اللہ تعالیٰ عنہ کے ذریعے اسلام میں داخل ہوئے. میرے بزرگ دوستو عزیزو, امت میں بڑی بڑی صلاحیتیں ہیں لیکن دنیا پر ضائع ہو رہی ہیں. اگر امت نے اپنی ذمہ داری کو یوں سمجھتے ہیں کہ بہت سے خیر کے کام ہیں, یہ بھی خیر کا کام ہے, یہ نہ کیا یہ کر لیا, یہ نہ کیا یہ کر لیا. نہیں میرے بزرگ دوستو عزیزو, 100% صحابہ غریب تھے یا مالدار, بیمار تھے یا صحت مند. سمجھتے تھے کہ بیماری میں, صحت میں, تنگی میں, فراخی میں, خوف میں, امن میں, بیماری میں, صحت میں, سردی میں, گرمی میں, کسی موقع پر صحابہ نے اللہ کے راستے کی نقل و حرکت میں کبھی تاخیر نہیں کی, اور اگر تاخیر ہوئی تو اس تاخیر پر تنبیہ کے واقعات قیامت تک امت کو اس راستے کی نقل و حرکت کی اہمیت بتلانے کے لیے ہیں. میں بار بار عرض کرتا ہوں کہ کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ کے غزوہ تبوک میں نکلنے پر جو تاخیر ہوئی اس پر جو حالات پیش آئے, میں لمبے واقعے میں نہیں جاتا لیکن ہر سمجھدار آدمی صحابہ کرام کے اللہ کے راستے میں نکلنے میں تاخیر کرنے پر جو تنبیہ کے واقعات ہیں اگر ہم انہیں غور سے پڑھیں تو ہمیں اندازہ ہوگا کہ نقل و حرکت کی اہمیت بتلانے کے لیے, قیامت تک نقل و حرکت کی اہمیت بتلانے کے لیے یہ عتاب کے واقعات ہیں. ورنہ یہ واقعات صرف اس زمانے تک کے لیے نہیں ہیں. دیکھو میرے دوستو عزیزو, بنیادی طور پر ہمیں اللہ کے راستے میں نکلنے کے وعدے اور نہ نکلنے کی وعیدیں, جب تک ان کو ہر زمانے میں ہم اپنے اوپر اس کی تطبیق نہیں کریں گے, اپنے اوپر فٹ نہیں کریں گے, اس وقت تک نہ ہم اس راستے کی نقل و حرکت کی برکات حاصل کر سکتے ہیں, اور نہ اس راستے میں نہ نکلنے کے نہ نکلنے پر جو حالات پیش آئیں گے ہم ان سے اپنا بچاؤ نہیں کر سکتے. اس لیے میں اشارہ در عرض کر رہا ہوں, تفصیل میں نہیں جا رہا, کہ صحابہ کرام کی نقل و حرکت میں کمی آنے پر تنبیہ اور نکلنے پر جتنے غیبی مددیں نصرتیں اللہ کی ہوئی ہیں وہ خدا کی قسم صحابہ کے زمانے تک کی بات نہیں ہے, وہ اللہ کے قیامت تک امت کی تربیت اور نصرت کے ضابطے ہیں. انہیں سامنے رکھ کر ہمیں قدم اٹھانا ہے.
میرے محترم دوستو, بولیں جی صحابہ رضی اللہ تعالیٰ عنہم اجمعین تادر کے جی رسول اللہ صلی اللہ علیہ وسلم اٹھائی چلیں بولے ہی دعوتر محنتر اوپری تادر کے تربیت کو چلیں تادر کے اٹھائی چلیں ایکشو بھاگر ایکشو بھاگ صحابہ رضی اللہ تعالیٰ عنہم اجمعین تارا شکلی ای دعوتر محنت کرنے والا چلیں ابن تارا ای راستہ پھرنے والا چلیں. بولیں جی اسلام قبول کرار سنگے سنگے تینی تار قوم کے جی دعوت دیتین تو قوم کے قوم ترا مسلمان ہوئے جیت. حضرت زباب ابن ثعلبہ رضی اللہ تعالیٰ عنہ تینی جے اسلام قبولر پرے تار خاندان کے جایا تار علاقہ جایا دعوت دلیں سب مسلمان ہوئے گلو, مسجد ہوتے لگلو, نماز عبادت سب کچھ قائم ہوئے گلو. ایمنی بھاوے حضرت طفیل ابن عمرو دوسی رضی اللہ تعالیٰ عنہ تینی رسول اللہ صلی اللہ علیہ وسلم خدمت حاضر ہوئے انہیں بولیں جی ہمیں مکہ تے آسی تو قریش ہمیں ات بھائی دکھائی سے حضور صلی اللہ علیہ وسلم بےپارے যে তার কথা শুনো না, তার কথা শুনলে তো তোমার স্বামী স্ত্রীর মধ্যে ইয়ে হয়ে যায়, ঝগড়া সৃষ্টি হয়ে যায়, জুদাই হয়ে যায়, বিভিন্ন রকমের জাদু তার কথার মধ্যে বিভিন্ন কথা বলে আমাকে এত ভয় দেখাইলো যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনবো না বলে কানে তুলা দিলাম, যাতে কানে যে অনিচ্ছাকৃত যেন কথা আমার কানে না পড়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে শুনেই ছাড়লেন. তো বলেন যে যখন আমি শুনলাম তো রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথা আমার খুব ভালো লাগলো, আমি হুজুরের হাতে মুসলমান হয়ে গেলাম. আর বলেন যে ভাই বলেন যে ওই সময় তিনি ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তিনি তার কৌমের কাছে গেলেন এবং সেখানে যায় তাদেরকে দুই তিন বছর পর্যন্ত মেহনত করলেন তাদের পিছনে, তো 80 খানদান তারা মুসলমান হয়ে গেল. তো মেরা মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে সাহাবা রাদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইন তারা এই মেহনতের মধ্যে কীরকম ভাবে তারা চলছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদেরকে কীরকম ভাবে এই মেহনতের উপরে উঠাইছেন. তো সমস্ত সাহাবা এই মেহনতের উপরে চলনে বালা ছিলেন, নকলে হরকতের মধ্যে ছিলেন. বলে উম্মতের মধ্যে এখন জুমুদ পয়দা হয়ে গেছে, অর্থাৎ উম্মত একেবারে জায়গায় বসে গেছে জড় বস্তুর মতো, নকল হরকত চলাফেরা তাদের দিনকে নিয়ে মেহনত করা, মানুষের কাছে যাওয়া, দেশ বিদেশে ঘোরাফেরা, জানমালের কোরবানি, এই রাস্তায় যেটা সাহাবাদের জমানায় হইতো সেটা এই জমানায় একবারে বন্ধই হয়ে গেছে. মানুষ এটার এখন জরুরতই বুঝে না, এটা যে কত বড় দায়িত্ব জিম্মাদারি এই অনুভূতিটুকুই খতম হয়ে গেছে. এই জন্য মেরা মহতরম দোস্ত মহানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন ভাই 100 ভাগের 100 ভাগ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সর্বাবস্থায় শীতে গরমে আর বলেন যে এরকম ভাবে সুস্থতায় অসুস্থতায় কখনো স্বচ্ছলতায় গরিব অভাব অনটনের মধ্যে এরকম ভাবে সর্বাবস্থায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই রাস্তায় চললে বালা ছিলেন, এই রাস্তায় মেহনত করতে বালা ছিলেন এবং এই রাস্তায় নকল হরকত করতে বালা ছিলেন. যখন মেরে মহতরম দোস্তার বুজুর্গ এই রাস্তায় নকল হরকত চলতে ছিল তো পুরা দিন তাদের মধ্যে ছিল. এই এই রাস্তার নকল হরকত যখন ছেড়ে দেওয়া হবে তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ দিন টিকে থাকা মুশকিল হবে, দিনের উপরে টিকে থাকা মুশকিল হবে. এই জন্য এই উম্মতের প্রত্যেককে মেরে মহতরম দোস্তার বুজুর্গ এই জিম্মাদারির উপরে উঠতে হবে আর এর উপরে আনতে হবে যে ভাই এটা একটা জিম্মাদারি দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের যে ফজিলত বয়ান করছেন বলে যে এই ফজিলতটা শুধু সাহাবাদের জমানার জন্য নয় বরং এই ফজিলতগুলা আল্লাহর রাস্তায় মেহনতের, আল্লাহর রাস্তায় মুজাহাদা করার, আল্লাহর রাস্তায় জানমাল কোরবানি করার যে সমস্ত ফজাইল সাহাবাদের জমানায় সাহাবাদেরকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন সেই ফজিলতগুলা সাহাবাদের সঙ্গে মানে খাস নয় অথবা সেই জমানার জন্যই নয় বরং এই মেহনত এই ফজাইলগুলা তো কেয়ামত পর্যন্ত এই উম্মতের যখনই এই উম্মত এই মেহনত করবে যেই মেহনত করবে তাদের জন্যই. মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এটাকে মনে করা যে সাহাবাদের জমানার জন্য এই জিনিসই আমাদেরকে এই মেহনত থেকে রুখে দিছে, এই মেহনতকে ছেড়ে দেওয়া আমরা ছেড়ে দিছি এই কারণেই, অথবা এই মেহনতের মধ্যে আমাদের আগ্রহ হয় না বলে এই কারণেই যে আমরা এই কথা মনে করি যে ওই সমস্ত ফাজাইলগুলো তো সাহাবাদের জমানার জন্য না, মেরে মহতরম দোস্তার বুজুর্গ, এই উম্মতের শেষ পর্যন্তের জন্য যে কেউ এই মেহনতকে করবে তো তার জন্য এই সমস্ত ফাজাইল যা যে সমস্ত ফজিলত সাহাবাদের জমানায় সাহাবাদের জন্য বলা হয়েছিল, এই জন্য মেরে মহতরম দোস্ত ওই ফজিলতকে সামনে রেখে সাহাবাদের নমুনায় আবার এই পুরা দুনিয়ার মধ্যে পুরা উম্মতের মধ্যে এই নকল হরকতকে চিন্তা করতে হবে।
एक एक उम्मती के पास इस कलमे को लेकर जाना और उसे कलमे वाले यकीन पर उठाना, ये हर उम्मती की जिम्मेदारी है। इसलिए कि उम्मत एक मजमुआ है, उम्मत एक मजमुआ है। मेरे बुजुर्ग दोस्तों अजीजों, हमें इस रास्ते में एक एक कदम पर सहाबा की तरह एहतसाब करना होगा तो हमारे दिलों के अंदर काम की अजमत और इसकी इस काम का अल्लाह के यहाँ क्या दर्जा है वो सहाबा की नकल हरकत के फजाइल से, उस फजाइल के इस्तेहजाज से हमारे दिल में इस काम का दर्जा और इस काम का मकाम पैदा होगा।
মেয়ে মহাদম দোস্ত বলেন যে ভাই, উম্মতের প্রত্যেক ব্যক্তির জিম্মায় যে সে পুরা উম্মতের এক এক ব্যক্তির কাছে এই কলমাকে নিয়ে যায়, কলমার দাওয়াত দেয়। তো মেরে মহাদম দোস্ত, এই কাজের জন্য আমাদেরকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের মেহনতের যে ফজিলত বয়ান করা হয়েছে, আমাদেরকে এই কাজের প্রতি কদমে ওই ফজিলতকে আমাদের দিলের মধ্যে ইয়াকিন করতে হবে, যেই আজর ও সওয়াব সাহাবাদের জন্য বলা হয়েছে আমাদেরকে এই রাস্তায় প্রতি কদমে কদমে সেই আজর ও সওয়াবকে আমাদের জন্য ইয়াকিন করতে হবে। মেরে মহতরম দোস্ত বুঝব, বরং এই জমানায় তো সাহাবাদের জমানায় যে ফজিলত ছিল তার চেয়ে বেশি দেওয়ার কথা রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসের মধ্যে আসছে, বলে এই জমানায় এই কোনো কোনো আমলের উপরে যে 50 জন সাহাবাদের সমান আজর ও সওয়াবের ওয়াদা করা হয়েছে। তো সেই হিসাবে আমাদেরকে তো এই মেহনতের মধ্যে সাহাবাদের ওই সমস্ত আজর ও সওয়াবকে সামনে রেখে আমাদেরকে এই মেহনতে অগ্রসর হইতে হবে।
মুঝে জরুরি বাত ইয়াদ করনি হে কে জব তক হযরত কি তাসানিফ খুসুসান হায়াত সাহাবা জব তক হাম্মে সে হর এক কে মুতালে মে মুতালে কা মতলব গাফিল হোকর পড়না নাই بلکہ اس راستے کی نقل و حرکت کے ساتھ صحابہ کی نقل و حرکت کا مطالعہ جب تک حیات الصحابہ ہم میں سے ہر ایک کے مطالعے میں نہ ہو ہم کام کو نہیں سمجھ سکتے۔ میرے محترم دوست بزرگ عزیزو، یہ بار بار حضرت کے بیانات سے ملتا ہے، کام وہی ہے جو انبیاء اور صحابہ کا تھا، جب تک ہم ہر قدم پر ان کی نقل و حرکت کے فضائل کا استحضار نہیں کریں گے اس وقت تک ہماری نقل و حرکت میں ان کی نقل و حرکت کی بو نہیں آئے گی۔
میرے محترم دوستو بولیں جی بھائی، ہمارے کے محنت کے مدے حضرت مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ تینی جے اے محنت اصول اتادی صحابہ در زندگی جے کتاب مدے جمع کرچن حیات الصحابہ، উনি বলেন যে আমাদেরকে ওই হায়াতুস সাহাবা মোতালা করতে হবে এবং ওই হায়াতুস সাহাবা খুব গভীরভাবে পড়তে হবে। আল্লাহর রাস্তায় চলার জমানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জন্য যে সমস্ত আজর ও সওয়াবের কথা বলা হয়েছে ওই জিনিসগুলি আমাদের সামনে আসবে যখন আমরা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখিত হায়াতুস সাহাবা এই কিতাবকে আমরা খুব গভীরভাবে পড়ব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আম্বিয়া এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ওয়াকিয়াতকে তাদের জিনিসগুলিকে পড়ার দ্বারা আমার ও তাদের জন্য যে আজর ও সওয়াব সেই আজর ও সওয়াব আমাদের সামনে আসবে, তখন আমরা এই রাস্তায় চলতে পারবো। সাহাবাদের আজর ও সওয়াব যা ছিল এটা আমাদেরকে জানতে হবে, এটার জন্য আমাদেরকে হায়াত ও সাহাবার মোতালা করতে হবে।
হামে اپنی نقل و حرکت میں صحابہ کی نقل و حرکت کے فضائل سامنے رکھ کر چلنا چاہیے. اس سے ہمارے اندر صحابہ والی اللہ حافظ عزت صحابہ کی طرح تربیت فرمائیں گے اس راستے میں, کیونکہ جب یہ یقین کریں گے یہ وہی راستہ ہے جو صحابہ کے نقل و حرکت کا راستہ تھا, تو اللہ رب العزت اس گمان پر ہمارے ساتھ وہی مددیں, وہی برکتیں, وہی نصرتیں, وہی تربیت, وہی نورانیت. اللہ کا وعدہ قیامت تک کے لیے ہے اس راستے کے ذریعے تربیت اور نصرت کا.
تو میرے محترم دوستو بولیں جو ہمارا جکھن یہ راستہ ہے صحابہ رضی اللہ تعالیٰ اجمعین تادر گھٹنا بولی کے پڑھ بو ایبن تادر جنو جے اجر و ثواب اللہ تعالیٰ وعدہ کرسن সেটাকে আমরা এই মেহনতের জন্য মনে করব এবং এই মেহনতে চলার সময় সেটা আমরা আমাদের দিলের মধ্যে রাখবো, আল্লাহর সঙ্গে ওই গুমান আর ওই ধারণা আমরা রাখবো. তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ এই রাস্তায় ওই গুমানের সঙ্গে ওই ধারণার সঙ্গে যে ধারণা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন করতেন তাদের জন্য যে ফজাইল, যাদের জন্য যে মদদ ও নুসরত, তাদের জন্য যে রুহানিয়াত নুরানিয়াত, বলে যে এই জিনিস তখন আমাদের এই মেহনতের মধ্যেও দেখা দিবে. সাহাবাদের মেহনতের গন্ধ আমাদের এই মেহনতের মধ্যে জাহির হবে যখন কিনা আমরা সাহাবাদের আজর ও সওয়াবকে সামনে নিয়ে আমরা এই মেহনতের মধ্যে চলব. তো তখন সাহাবাদের ওই তাদের জন্য যেরকম মদদ ও নুসরত ছিল আল্লাহ তাআলা ওই সমস্ত মদদ ও নুসরত আমাদের জন্য জাহির করবে.
মজমা ইসি তরহ বেঠা রহে আর এক দূসরে কো آمادہ کریں, تیار کریں, اور جو جماعتیں بن کر آئی ہیں یا افراد ہیں وہ کھڑے ہو کر نام پیش کریں, چار چار مہینے کے لیے علماء ہو تو سال سال کے لیے, اور بیرون ملک کے لیے جتنے اس وجہ میں چار چار ماہ لگائے ہوئے ساتھی ہیں وہ سارے عالم میں اس کام کو پہنچانے کے لیے فیصلے کریں, کھڑے ہو کر نام پیش کریں.
تو بھائی جی بھائی آسی بھائی ہمارا بوسا تھا کہ এখন যে কাজটা করতে হবে কেউ দাঁড়াই না যেন, সবাই নিজের জায়গায় বসা থাকি. এখন যাদের মেরে মহতরম দোস্তার বুজুর্গ এখনো সময় লাগে নাই, চার চার মাসের জন্য আমরা হিম্মত করে বলি আর একে অপরকে প্রেয়ার করি বসে বসেই সব.